আসসালামু আলাইকুম। অদ্ভুতের 280তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আপনাদের সামনে অদ্ভুতের আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম যথারীতি বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আর ঈদ উল আজহা চলে এলো বলে একেবারেই কাছে আছে, এবং ছুটি কবে শুরু হবে এটাও বলা বলি শুরু হয়ে গেছে। তো অনেকেই বাড়ি যাবার একটা প্রস্তুতি গ্রহণ করছেন, এবং মাঠঘাট পেরিয়ে যারা দেশে আছেন, মাঠঘাট পেরিয়ে বিভিন্নভাবে তারা চলে যাবেন আপনাদের দেশের বাড়ি, এবং সেখানে গিয়ে এই বৈশাখের শেষ প্রান্তে আমের একটি ঘ্রাণ পাবেন, আম খাওয়ার একটি আমেজ পাবেন। আম পাকে বৈশাখে, এই কথাটা কিন্তু আমরা ছোটকাল থেকে শুনে আসছি। তো আম বাগানগুলো থেকে ভেসে আসবে সুন্দর আমের ঘ্রাণ, এবং আপনারা অনেকেই আম বাগানে ঘোরাঘুরি করবেন। বৈশাখ বেশ কোমট একটা আবহাওয়া থাকলেও অনেক বাতাস থাকে, সন্ধ্যার পরে কিন্তু অসাধারণ লাগে এই ধরনের প্রাকৃতিক পরিবেশগুলোতে। যারা দেশে আছেন তারা বেশ এনজয় করবেন সময়টা, আর যারা বিদেশে আছেন তারাও কিন্তু এই সময়টা বেশ এনজয় করবেন, এক্সেপ্ট ফর অস্ট্রেলিয়া, সেখানে আমার মনে হয় খানিকটা ঠান্ডাই পড়ে এই সময়। তো যাই হোক, আপনারা যারা ঈদের ছুটিতে বাড়িতে যাবেন তাদের সবার কাছে আশা করব আপনারা আমাদের জন্য কিছু ঘটনা কালেক্ট করে নিয়ে আসবেন আর আমাদের কাছে শেয়ার করবেন, কারণ আপনাদের ঘটনাতেই তো অদ্ভুতের বেঁচে থাকে, আপনাদের ঘটনাগুলোই আপনাদের শোনানো হয়। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে, এবং যাবার আগে আপনাদেরকে যথারীতি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। তো চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এটিকে ঘটনা বলবো না, এটি বলবো একজনের সাথে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্স গুলি আমাদের সাথে শেয়ার করছেন আবির নামে একজন। আবির ফরিদপুর শহর থেকে এই ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের কাছে, বা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন, এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে তার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে বর্ণনা করি। আমি চলে যাব আবিরের পাঠানো এক্সপিরিয়েন্সগুলোতে। রিসেন্ট টাইমের ঘটনা, আবির এইগুলো এক্সপিরিয়েন্স করেছে, শেষ ব্যাপারটা যেটা তিনি এক্সপিরিয়েন্স করেছেন সেটা একদম রিসেন্ট টাইমে। এছাড়াও বেশ কিছু জিনিস তার সাথে ঘটে চলেছিল। তো এই ঘটনা শুরু করার আগে আবিরের অবস্থান বা আবির যেই জায়গা নিয়ে ঘটনাটা বলেছে সেটা আপনাদের সাথে একটু ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছি। আবিরের বাসাটা হচ্ছে শহরের এমন একটা জায়গায় যে জায়গাটা একেবারে একটা প্রান্তে, এবং সেইখানে মোটামুটি দেখা যাচ্ছে যে একদম নীরব গলি চলে গেছে, এবং সেই গলির একপাশে আবিরদের যে আবির যেখানে থাকে সেই বাড়িটা, সেটা একটা আটতলা দালান, আটতলা একটা বাড়ি, এবং বাড়ির সামনের যে গলিটা সেটাও বেশ নোংরা। বেশ নোংরা বলতে সেখানে বেশ আবর্জনা ফেলে রাখা হয়, সে আবর্জনা ওই এলাকার মানুষজনই ফেলে, এবং ওটাকে ফেলে একটা অনেকটা ডাস্টবিনের মতো করে ফেলছে। এবং এটা আপনারা দেখবেন আমাদের ঢাকা শহরের অনেক জায়গায় কিন্তু এরকম করছে, এমনকি অনেক অভিজাত এলাকারও বেশ কিছু অংশে এই কাজটা হয়ে থাকে। তো আবিরের বাসার সামনেও এরকম একটা জায়গা, এবং সেই ময়লা যেখানে ফেলা হয় তার পাশে একটা ছোট্ট দেয়াল আছে, দেয়ালের এই পাশে বড় বড় বেশ গাছ, আর আবিরদের বাড়ির সামনের দিকে যে ওই সামনের একটা বাউন্ডারি ওয়াল তার পাশে বেশ অনেক গাছগাছালি আছে, ওইখানে যে প্লট সেই প্লটের মালিক ওখানে থাকেন না, বেশ বড় একটা প্লট। আর এই জায়গাটা মোটামুটি এরকম অ্যাবান্ডেনই রাখা হয়েছে, কেন জানি এখানকার মানুষগুলো বাড়ি ঘর করছে না। আর আবিরদের এই বাড়িটাই হচ্ছে এখানকার শেষ দালান, এরপরে আর কোনো দালান নাই ওই পাশে। এই পাশে নেমে গেছে রাস্তাও শেষ হয়ে গেছে, রাস্তার এই পাশে দেয়াল যতটুকু করা তারপর শেষ হয়ে গেছে রাস্তা, এবং তারপর পায়ে চলা পথ, এবং তার পাশে গাছগাছালি, মানে বেশ একটু অন্যরকম জায়গা। এবং তার থেকে বেশ খানিকটা দূর দিয়ে চলে গেছে ওখানকার খাল একটা, এবং নীরব হয়ে যায়। রাতের বেলা ওদিক দিয়ে চলাফেরা করে না, দিনের বেলা যদিও মানুষ আসা যাওয়া করে, রাতের বেলা করে না। তাদের বাসার যেখানে ময়লা ফেলা হয় সামনের অংশটা, তার থেকে বেশ খানিকটা দূরে একটা ল্যাম্প পোস্ট আছে, এবং সেটার আলো সামান্যভাবে আবিরদের বাসার সামনে পড়ে। আর বাসা বেশ নির্জন থাকে সন্ধ্যার পরে। এবং একই ব্যাপার কিন্তু বাসার পেছনেও, মানে আবিরদের পেছনের বারান্দায় গেলে সেখান থেকেও দেখা যায় যে পেছনের যে অংশটা সেখানে ময়লা ফেলে একদম স্তূপ করে ফেলা হয়েছে, মানে মানুষজন সেগুলো একদম স্তূপ করে ফেলছে, সবাই ময়লা ওখানে ফেলে এবং ময়লাটা সরানো হয় না। তো দেখা যায় বেশ মানে স্মেল ওঠে ওখান থেকে, মানে এটা আবিরদের কাছে বেশ একটা বাজে ব্যাপার। এগুলো সে বর্ণনা করছে যে এইটা তার কাছে এই ময়লাটাই একটা সমস্যা, তারপরে তো এই জিনিসগুলো সে এক্সপিরিয়েন্স করছে, যেটা সেটা আছেই। তো আবির অনেকের কাছে শুনেছে, তাদের এলাকার মানুষের কাছে, যে এই জায়গাটা তাদের বাসার যে আশেপাশের অংশটা নাকি সুবিধার না, এখানে মানে মানুষ অনেক কিছু দেখে, উল্টাপাল্টা জিনিস, এগুলো অনেকের কাছে এসে শুনেছে, বাট এগুলো খুব একটা গা করত না আবির। তো একদিনকার ঘটনা, আবির রাতের বেলা সে তার গরম লাগছিল যে শাওয়ার নিয়ে আসছে, এসে রুমের মধ্যে দাঁড়াইছে, বাতি কমায় দিছে, জাস্ট টেবিল ল্যাম্প জ্বালায় সে কিছুক্ষণ বসলো, তারপরে সে একটু বারান্দায় গেল, পেছনে বারান্দায়, মানে কেমন যেন গুমোট লাগছিল, বেশ গরম আবহাওয়া, বেশ উষ্ণ আবহাওয়া, মানে চারিদিক ভ্যাপসা হয়ে আছে। তো সে বারান্দায় একটু দাঁড়ালো, যদিও বারান্দায় দাঁড়ালে বেশ স্মেল লাগে তার কাছে, কিন্তু তারপরও সে বারান্দায় দাঁড়াইছে। তো দাঁড়ায় সে ওই গ্রিল ধরে বাইরের দিকে তাকাচ্ছে। তো বাসা যেহেতু উঁচু, সে থাকতো পাঁচতলায়, আটতলা বিল্ডিং এর পাঁচতলায় থাকতো আবির, বাসা যেহেতু উঁচু এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, তাদের মানে ঠিক কাছাকাছি জায়গায়, আবার এরকম উঁচু কোনো ভবন নাই। আর এই বারান্দা থেকে পেছনের দিকটা পুরো দেখা যায়, যেখান থেকে যে পায়ে চলা পথ চলে গেছে এবং দূরে গিয়ে সেই খালের ওদিক দিয়ে চলে গেছে, পুরো জায়গাটা অন্ধকার, গাছপালা এরকম দেখা যায়। আর নিচে সেই যে ল্যাম্পপোস্টের আলো ওই পাশে, সেটার থেকে হালকা আলো ওই ময়লার স্তূপের এখানে আসে, মানে এটা এমনই আলো আসে যেটা মনে হয় যে অন্ধকারটাকে আরো ঘোলাটা করে ফেলে, এরকম একটা অবস্থা। তাবির এখানে তাকায় দূরে দেখতেছে আর কি, নিচের দিকে তাকায় না ময়লার জন্য, দূরে দেখতেছে অনেকক্ষণ। তখন মানে মোটামুটি রাত হয়ে গেছে, কিন্তু প্রায় 9-10 বাজে এরকম সময়। তো হঠাৎ করে আবির খেয়াল করলো যে কুকুর ডাকা শুরু করছে, বেশ কুকুর ডাকতেছে, অনেক কুকুর, ঘেউ 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 ঘেউ। তো সে খেয়াল করার চেষ্টা করলো যে কুকুর কোথায় ডাকতেছে, মানে একটু অ্যাবনর্মালি ডাকতেছে, এত কুকুর একসাথে এইভাবে ডাকে না। তো তাকায় দেখলো তাদের বাসার পেছনে যেখানে সে দাঁড়াইছে, তার বাসার থেকে ওই দূরে, মানে ওই পাশ থেকে ঘুরে এই পেছনে অংশ ঢোকা যায়, সেই জায়গায় দেখলো 5-6 কুকুর দাঁড়ায় ডাকতেছে, জাস্ট তাদের বাড়ির এই পেছনের দিকটাকে, মানে দিকে তাকায় ডাকতেছে, একদম তুলে ফেলতেছে। সাধারণত কুকুর বাইরের কাউকে দেখলে এরকম ডাকে, অন্য এলাকা থেকে কুকুর ঢুকলে বা অপরিচিত কোনো মানুষজন দেখলে। আবির চিন্তা করলো যে কাকে দেখে ডাকতেছে, তো নিচে তাকালো, তাকায় ভালো মতো দেখার চেষ্টা করলো, শব্দ পাচ্ছে আবির, কেমন জানি ওই ময়লা নাড়াচাড়া করলে যেরকম শব্দ হয়, দেখা যাচ্ছে ময়লার জায়গাতে অনেক কিছু ফেলে মানুষ, দেখা যাচ্ছে চটা ফেলছে বা প্লাস্টিকের কিছু ফেলছে, এরকম ময়লা নাড়াচাড়া করার শব্দ পাচ্ছে আবির। তো সে চিন্তা করলো যে এখানে কেউ আসছে, মানে চোর টোর কিছু, বা আসে না অনেকে যে দেখা যায় প্লাস্টিকের বোতল টোল টোকায় নিয়ে যায়, এরকম কেউ হতে পারে। তো কিছুক্ষণ খেয়াল করার চেষ্টা করলো, তো অন্ধকারে এত ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু আলো আধারি এখানে। তো বেশ কিছুক্ষণ দেখার চেষ্টা করার পর আবিরের চোখে আলো আধারি শুয়ে আসছে। তো তখন সে বুঝতে পারল যে সেই যে নিচে মনে হচ্ছে কয়েকজন মানুষ সেই ময়লাগুলো নাড়াচাড়া করতেছে। তো আবিরের প্রথম মনে হয়েছিল, মানে ফার্স্ট সে ফিল করছিল যে হইতে পারে এগুলা কেউ নাড়াচাড়া করে, হয়তো ময়লা নিতে আসছে বা পরিষ্কার করতেছে। অনেকদিন আগে একবার পরিষ্কার করে নিয়ে গেছিল ময়লা, রাতের বেলা এসে দূরে ট্রাক রেখে এখান থেকে নিয়ে গেছিল বস্তায় বস্তায় করে। মনে করছে হয়তো পরিষ্কারের ব্যবস্থা হয়েছে, বসে একটু মনটা তার ভালো হয়েছে দেখার জন্য, আর ময়লা তো চলে যাচ্ছে, যাক ভালো হইলো। তো কুকুরের দিকে ডেকেই চলতেছে, কুকুর আর এদিকে আসে না, একদম কান তালা লাগাইতে সন্ধ্যে রাখতে রাখতে। তাবির ভালো মতো কিছুক্ষণ তাকায় আছে যে দেখার জন্য যে কারা ময়লা নিচ্ছে, থেকে জানে না। সেই আলো আধারিতে বুঝতেছে যে ময়লা যারা নেয় তারা তো সাধারণত এই শ্রমিক হয়, এবং শ্রমিকরা দেখা যাচ্ছে অনেকে খালি গায়ে থাকে, মাথায় একটা গামছার মতো পরা থাকে, একটা ঝুড়ি থাকে, এগুলো কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে কালো কালো অবয়ব। কিন্তু একটা জিনিস আশ্চর্য, আলোর যে ছিটে ফোটা আসতেছে ল্যাম্পপোস্টের, সেটা গায়ে যেখানে লাগতেছে তাদের গাটা চকচক করতেছে, মানে মানে গ্লিট করতেছে। এবং যে জায়গাটা গ্লিট করতেছে বোঝা যাচ্ছে তাদের গায়ের যে রং সেটা আসলেই কালো, মানে কালো মানে এমন কালো কয়লার মতো। মানে এটা মানুষের শরীর তো ডার্ক হইতেই পারে, শ্যামলা রং হতে পারে, বা মানুষ একটু কৃষ্ণাঙ্গ হতে পারে, সেখান থেকে এতটা এইভাবে কালো হয় না। সব অকল যে মানুষের শরীর এরকম কালো কিভাবে হয়, আবির অনেকক্ষণ তাকাচ্ছে, তাকায় তাকায় দেখতেছে, বেশ অনেকক্ষণ ধরে তাকায় দেখার চেষ্টা করতে, বোঝার চেষ্টা করতেছে যে মানুষগুলো এত কালো কেন। তিন চারজন, সে আসলে মানে সঠিক সংখ্যাটাও বুঝতে পারছে না, একাধিক মানুষ এখানে। তো আবির চিন্তা করলো যে একটু ভালো মতো দেখবে সে। তো তার একটা মোবাইল ফোন ছিল বাসায়, সেটা হচ্ছে ছোট মোবাইল ফোন, আগে বাটন মোবাইল ফোন। তো সেটার মধ্যে একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট আছে উপরে, কারণ স্মার্টফোন থেকে আলো মারলে ওইখান পর্যন্ত যাবে না। সে চিন্তা করলো সে ওই ফোনটা এনে আলো ফেলবে। তো সে আস্তে করে ঘরে গেল, যে তার ডেস্কের ড্রয়ার থেকে ওই ফোনটা নিয়ে আসলো, এসে বারান্দায় দাঁড়ালো, দাঁড়ায় সে নিচে তাকালো, তাকায় দেখতেছে মনে হচ্ছে নড়াচড়া কমে গেছে। তো এখন সে ভালো মতো খেয়াল করে দেখলো, মনে হলো যে একজন মানুষ আছে ওইখানে নড়াচড়া করতে। চিন্তা করলো বাকিগুলো গেল কই, চিন্তা করতে করতে সে উপর থেকে ওই ফ্ল্যাশ লাইট দিয়ে আলো মারলো। তো তার বাটন ফোনের আলো কিন্তু খুব বেশি যায় না, মানে ফোনের ফ্ল্যাশ লাইট তো এটার আলো খুব এত পাঁচতলার থেকে নিচে ওইভাবে ভালো মতো রিচ করে না। যতটুকু রিচ করছে এতটুকুতে সে ভয় পেয়ে গেল, কারণ যেখানে যে আলোটা পড়ছে একটা মানুষ, কিন্তু মানুষের সে কোনো কাপড় বুঝতে পারতেছে না, মানে মানুষের শরীরে কোনো কাপড় নাই, মানে মাথা তো কোনো চুল থাকবে কাপড় থাকবে বলুন না, মনে হচ্ছে যে কালো কুচকুচে মাথা, চুল আলাদাভাবে বোঝা যাচ্ছে না, কালো কুচকুচে, এবং শরীরের মধ্যে মানে উপরে নিচে কোনো কাপড়ও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে চকচকে শরীরে মানুষের মতো, এবং হাত পা গুলো অনেক চিকন চিকন, লিকলিকে হাত পা। তো আবিরের বুকের মধ্যে ধক করে উঠছে, তার কাছে মনে হয়েছে যে এটাই তো মনে হয় মানুষ না অন্য কিছু, প্রচন্ড ভয় পেয়েছে সে। তো ভয়ে মানে তার হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছিল এরকম ভয় পেয়েছে। হঠাৎ করে দেখলো যে ওই যে কালো জিনিসটা নিচে নাড়াচাড়া করতেছিল একাই, কিন্তু ওখানে আর বাকিগুলো নাই, আগে কিন্তু দেখছে কয়েকজন, দেখলো ফট করে উপর দিকে তাকালো মাথা উঁচু করে। আবিরের শরীর পুরা জমে গেল, কারণ নিচ থেকে যে তাকাইছে চোখটা মনে হচ্ছে হলদে চোখ, হলদেটে লাল চোখ, এবং তার মধ্যে কালো মণি, এবং উপরের দিকে তাকাইছে, এবং বাকি মুখের কিছু আর বুঝতে পারে না, সে হলদেটে লাল চোখ ভিতরে কালো মণি এটুকু বুঝতে পারছে। আবির দ্রুত তার হাত ঢুকায় ফেললো ভিতরে, ঢুকায় ফেলে সে থরথর করে কাঁপতে কাঁপতে চলে আসছে তার বিছানার কাছে। কি অবস্থা, ভয়ে এসে একদম মানে তার অন্তরাত্মা শুকায় গেছে, সে আর চিন্তা করতে পারতেছে না যে কি দেখলো এটা। তো যাই হোক, সে আস্তে করে বারান্দার দরজা লাগাই দিয়ে চুপচাপ বসে থাকলো ঘরের মধ্যে, কি দেখলাম এটা এটা সে ভেবে পাইতেছে না। তো যাই হোক, সে ফ্ল্যাশ লাইটটা রেখে দিল, রেখে দিয়ে সে দোয়া পড়লো, মনে মনে দোয়া পড়তে পড়তে চুপচাপ তার মতো বিছানায় শুয়ে পড়লো। সে আর ওখানে বাসায় খাওয়া দাওয়া করতো, মানে ওই রুমেও যায় নাই যে খাবার দাবার, এবার সাধারণত সে রাতের বেলা একটু জেগে থাকতো, বাসার মানুষজন আগে ঘুমায় যেত। তো ওই দিন ভয়ে আবির আর ওই দিকে যাই নাই, মানে বাসার ওই রুমের ডাইনিং স্পেসের দিকেই যায়নি, ফ্রিজ থেকে যে খাবার বের করে খাবে। তো রাতে যখন আবির ঘুমায় গেছে, বেশ ডিপ ঘুমে চলে গেছিল, তার কাছে হঠাৎ করে কেন জানি মনে হইতেছিল যে মানে মানে সে ঘুমের থেকে যে ঘরের মধ্যে মনে কি মানে মানুষজন দৌড়াদৌড়ি করলে যেরকম শব্দ হয় না, ফ্লোরে দ্রুপ 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 পাকার মধ্যে দিয়ে হাঁটলে, ফ্লোরের উপরে হাঁটলে। তো তার ঘরের ফ্লোর ছিল হচ্ছে মোজাইক করা ফ্লোর, তো ওইটার মধ্যে মনে হয় পা ফেলে ফেলে গোড়ালি জোরে ফেলে কেউ যদি হেঁটে যায় মনে হচ্ছে এরকম, মানে এরকম একটা শব্দে, এবং মনে হলো যে মানে হাঁসফাঁসের শব্দ সে পাচ্ছে, এরকম তার কাছে লাগলো। তার ঘুম ভেঙে গেল, তো সে তাকাইছে, তাকায় অন্ধকারে ঠিক মতো রিজেক্ট করতে পারতেছে না, তার পর্দাগুলো এত ভারী না, হালকা পর্দা, মানে বাইরের যে আলো মানে চাঁদের আলো আকাশের আলো হালকা ভাবে ঘরে ঢুকতেছে, বাতি কিন্তু বন্ধ করে দিয়েছিল সে। এর মধ্যে তার কাছে কেন জানি একটা প্রেজেন্স মনে হইল, ঘরে মনে হলো যে এখানে কেউ আছে, এবং তার কাছে কেন জানি মনে হলো একাধিক মানুষ আছে ঘরের মধ্যে। তো সে ভয়ের চোটে আবির আর নড়াচড়া করলো না, চুপচাপ সে আরো শক্ত হয়ে শুয়ে মনে মনে দোয়া পড়তে পড়তে চোখ বন্ধ করে ফেললো, মানে আসলে এই ভয়ে আর কিছু করার নাই। তো এরকম করে সে কোন সময় ঘুমায় গেছে আবার আর কোনো খেয়াল নাই। তো যাই হোক, দিনের বেলা হয়ে গেছে, আবিরের আর ওগুলা নিয়ে মাথা ব্যথা নাই, সে বাসায়ও কারোর সাথে আলাপ করে না এটা নিয়ে, সে তার মতো তার কার্যক্রম করছে আর কি। তো এর পরের দিন আবির যখন রাতের বেলা ঘুমাইতে গেল, মানে দিন পার হয়ে গেছে, রাতের বেলা ঘুমাইতে আসছে, এবং একেবারে যথারীতি সন্ধ্যা হয়েছে, এবং সে তার কাজকর্ম সেরে বাসার মানুষজন সবাই যখন তাদের রুমে চলে গেছে ঘুমাইতে, আবির নিজের রুমে, সে হঠাৎ তার মনে পড়ছে কালকের ব্যাপারটা। এটা মনে হওয়ার পরে সে তাড়াতাড়ি বারান্দার দরজাটা একটা খোলা ছিল ওটাকে লাগাই দিল। লাগাই দিয়ে সে এখন তার মনের মধ্যে একটা জমাট বাঁধা ভয় কাজ করতেছে যে কি ঘটনাটা কি ঘটল, মানে কালকে কি ঘটছিল, এটা কি হলো, কে মনের রুমে আসছে। এগুলো চিন্তা করতে করতে সে পরে চিন্তাগুলো থাক বাদ দিয়ে এগুলো নিয়ে এখন আর ভাবলে লাভ নেই। তো সে খানিকক্ষণ তার মোবাইল ফোন ব্রাউজ করে একে ঘুমাইতে চলে গেছে আবির। তো যখন ঘুমাইতেছে প্রায় শেষ রাত হবে, মানে তখন রাত অনেক মানে শেষ শেষের দিকে চলে গেছে এরকম একটা সময় মনে হয় এটা আবির তখন বলছে, কারণ আবির তখন এক্স্যাক্টলি ঘড়ি দেখে নাই, তার কাছে মনে হচ্ছে শেষ রাত। হঠাৎ করে তার কাছে মনে হইতেছে যে তার পায়ে খুব ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এবং তার যখন ঘুম থেকে সে জেগে উঠতেছে এই সময় সে ফিল করলো, মনে হলো যে তার পায়ের মধ্যে একটা ভিজা হাত যদি চেপে ধরে তার পা, জাস্ট লাইক দ্যাট, ভিজা হাত দিয়ে তার পা চেপে ধরছে কেউ। মানে সে ফট করে উঠে তাকাইছে, মানে একদম চোখ মেলে তাকাইছে। তাকানোর পর সে একদম জমে গেছে, লিটারালি জমে গেছে, কারণ সে দেখতেছে যে সে তো দরজা লাগাই দিছিল, জানালাটা খোলা, জানালার ওই পাশে একটা কালো কুচকুচে অবয়ব এবং একটা হাত বেশ জানলার ভিতর থেকে লম্বা হয়ে তার খাটের পায়ের কাছে, তার খাটটা ছিল কিন্তু জানালার কাছাকাছি, একটা হাত এরকম লম্বা হয়ে রিচ আউট হয়ে তার পাটাকে ধরছে, চেপে পাটাকে চেপে ধরছে। এবং সে যখন নাকি তাকায় মানে বুঝতে পারছে যে কালো একটা অবয়বের মতো, আবির চিৎকার করছে, এবং চিৎকারের মুহূর্তেই সে দেখছে ওই জিনিসটা যেটা ধরে রাখছিল তার পা, সেটা চোখ যেটা জাস্ট লাইক ওই নিচে দেখছিল এরকম জ্বলে উঠছে, এবং লাফ দিয়ে মনে হইল গ্রিলের উপরে পড়লো এবার সে বারান্দার, এবং গ্রিল গোলে বের হয়ে গেল, মানে ইটস এ ম্যাটার অফ সেকেন্ড, সে এক সেকেন্ডের মধ্যে দেখছে, এবং তার পর্দা কিন্তু টেনে ফাঁক করা তখন, এটা কিন্তু সে করে ঘুমায় নাই, এবং সে চিৎকার করছে, এবং চিৎকার করার পরে সে যখন উঠে বসছে ভয়ে তার আত্মা মানে 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 উড়ে গেছে, এবং তার পাটা কেমন জানি যেখানে ধরে রাখছিল ওই জায়গাটা কেমন জ্বলতেছিল তার কাছে। তো সে তাড়াতাড়ি উঠে বসে, উঠে বসে লাইট জ্বালায় ঘরের, লাইট জ্বালায় দেখে যে ঘরের মধ্যে কেউ নাই, পর্দা ঠিকই ওরকম খোলা, এবং সে নিজের পায়ের দিকে তাকায়, পায়ের মধ্যে সে আঁচড় পায়, মনে হচ্ছে যে তার পায়ে জাস্ট তিনটা মোটা মোটা নখ দিয়ে যদি আঁচড় দিয়ে যায় কেউ, জাস্ট লাইক দ্যাট, খুব জ্বলতেছিল পা। আবির তাড়াতাড়ি বাথরুমে যেয়ে পানি ঢালে পায়ের মধ্যে, তারপর স্যাভলন লাগায় দেয় আর কি, লাগায় দিয়ে সে বের হয়ে সে দোয়া পড়তে থাকে, চিন্তা করে যে বাসায় বলবে ব্যাপারটা, তার মাকে বলবে, এটা সে চিন্তা করে। বাট আসলে মানে ওই রাত যখন পার হয়ে যায় সে মানে আবার ঘুমায় গেছিল আবির, তো তার আর মনে নাই দিনের বেলা মাকে বলতে। তো বড়দিন বেশ বেলা করে ঘুম থেকে উঠে আবির, এবং বেলা করে ঘুম থেকে উঠে আর তার এগুলো মনেই নাই, আর তার বাইরে যেতে হবে, ক্লাসে যেতে হবে, সে আর এত চিন্তাও করে না, দ্রুত সে ফ্রেশ হয়ে তার প্যান্ট শার্ট পরে বের হয়। তো প্যান্ট পরে যখন মোজা পরতেছে জুতা পরার জন্য, তখন পায়ের মধ্যে দেখছে যে ওই যে মানে ছিলা জায়গাটা এবং জ্বলতেছে। তো সে চিন্তা করে আসলেই কি রকম কিছু ঘটছে, আবার চিন্তা করে নিজেই যে এমনও তো হইতে পারে আমি দুঃস্বপ্ন দেখছি, যেহেতু অতীতে মানে আমি এরকম কিছু একটা দেখছিলাম, হয়তো আমি ওইটাই আবার স্বপ্নে দেখছি, এরকমও হইতে পারে। তখন সে চিন্তা করছে তাহলে পা ছিল কেমনি, এরকম তিনটা দাগ এরকম লম্বা, এরকম পা কিভাবে ছিল। তখন সে চিন্তা করছে আসলে কি আমি স্বপ্নের মধ্যে নিজেই নিজের পায়ে দাগ দিছি বা কিছু, সে অন্য পায়ের নখ চেক করে। এখন সে একটু কনফিউজড, কারণ পায়ের নখ যেটা অন্য পায়ে সেটাও বেশ বড় বড়, তো অস্বস্তিতে পড়ে যায়। তো চিন্তা করে না বাসায় আর না বলি, আর তার যে গতকালের চিৎকারে কিন্তু কেউ উঠে নাই বাসায়, তো চিন্তা করে থাক কেউ যেহেতু জানে না আমি আর এটা নিয়ে কথা না বলি, এটা কারোর সাথে শেয়ার করার দরকার নেই, আমি যাইগা। তো সে তার মতো বের হয়ে যায়, তার ক্লাসে যায় ইত্যাদি ইত্যাদি, কাজকর্ম সেরে বাসায় আসে, এবং বাসায় এসে সে যথারীতি তার মতো কাজকর্ম করতে থাকে। সন্ধ্যা হয় এবং রাতের বেলা তার কিছুটা ভয় লাগে, এবং সে চিন্তা করে যে না আজকের থেকে দোয়া পড়ে ঘুমাইতে হবে, জানালাটা সুন্দর করে সে বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে সে দোয়া পড়ে ঘুমায় যায়। তো ওই দিন রাতে আর কিছু হয় নাই, এবং এরকম পরপর কয়েক রাত আবির এরকম দোয়া পড়ে ঘুমাইছে, এবং তার এগুলা মানে তেমন কিছু ঘটে নাই বাসায়। তবে আবিরের কাছে রাতে ঘুম ভেঙে সে যখন রেস্টরুমে যেত বা ফ্রেশ হতে যেত, তার কেন জানি মনে হইত যে তার ঘরের বাইরে দরজার বাইরে কেউ আছে এরকম লাগত। তো যাই হোক, এরকম দুই তিন দিন চলে গেছে, এরকম সময় পারেছে, এবং আবির ব্যাপারটা ভুলতেও বসছে, তার এগুলো মনেও নাই। তো কয়েকদিন পরে তার আম্মা বলল যে তার এক খালার বাসায় যাবে, তাদের বাসায় একটা দাওয়াত আছে, এবং আবির যাবে কিনা, এবং কোন একটা মানে পার্সোনাল মানে বিয়ে শাদীর ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করবে, ফ্যামিলিগত ব্যাপার স্যাপার। তা আবির আবার এগুলো একটু অ্যাভয়েড করতো, সে বলছে যে না আমি যাবো না, তোমরা যাও। তো বলে যে আমরা তো এখানে গেলে রাত্রে থাকবো। আবির বলছে থাকো অসুবিধা নেই। তো তার মা বাসায় রান্না বাড়া করে রেখে যায় তার জন্য, এবং রান্না করে রেখেছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছ রান্না করছে তার মা, এবং তারা বাসার থেকে গেছে বিকালের পরে। তো যাওয়ার পরে সন্ধ্যার দিকে আবির বাসার মধ্যে বসে আছে, সন্ধ্যার সময় সে আর ওই দিন সন্ধ্যার পরে কোথাও যায়ই নাই, সে বাসাই ছিল। তো সন্ধ্যার পর বসে আছে, সে দেখতেছে যে তার ওই মা যে মাছ রান্না করছে ফ্রেশ তরকারি, যেহেতু তিনি আর রেফ্রিজারেটরে ঢুকায় নাই, তিনি ডাইনিং টেবিলের মধ্যে রেখে গেছে, সব ঢেকে রেখে গেছে। তো আবির খেয়াল করলো যে মাছের তরকারি আছে, ইলিশ মাছের তরকারি, ভাজি টাজি ইত্যাদি রাখা। তা আবির চিন্তা করলো আজ এক সময় মতো খেয়ে নিব, এখন আর দরকার নাই। তো তার মা বলছিল তাকে যে ভাত বসায় নিতে। তা আবির যথারীতি ওই টুকিটাকি মাঝে মাঝে সে মাকে হেল্প করতো, রান্না বাড়া করতো এরকম। তো সে ওই তার মতো ওই মা তরকারি রেখে সে চিন্তা করছে ভাত পরে বসাই। তো চিন্তা করে তার ঘরে আসছে, সে পিসিতে বসছিল, এটা সেটা করছিল, কাজকর্ম করতে করতে অনেক রাত হয়ে যায়, বেশ খানিকটা রাত হয়ে গেছে। তো সে চিন্তা করলো যে আমি ভাত বসাইতে যাই, এই চিন্তা করছে আবির। তো ভাত বসাইতে যাওয়ার চিন্তা যখন করছে, সে হেঁটে বের হয়ে যাবে ঘরের, মানে ঘর থেকে বেরোবে তাদের রুম থেকে। তার রুম থেকে বেরোলে আসলে একটা ছোট্ট করিডোরের মতো ছিল, এবং সেই করিডোরের পাশেই রান্নাঘর এবং তারপরে তাদের ডাইনিং স্পেস। তো সে যখন দরজার কাছে গেছে, তার কাছে মনে হলো তাদের ওই ঘরটা ডাইনিং স্পেসের ওইখান থেকে বেশ মানে মানে কেমন জানি মানে হুল্লোড় আসতেছে, মানে মানুষজন কথা বললে যেরকম হয় ওই ধরনের শব্দ এবং কিছু নাড়াচড়ার শব্দ পাইতেছে। তা আমি চিন্তা করলো কে ওইখানে নাড়াচড়ার শব্দ আসতেছে করতে, কে ওইখানে ঘরের মধ্যে বাকি, কারণ সে জানে বাসায় কিন্তু তাদের কেউই নাই, তার তার মা বাবাও নাই, মানে ভাই বোনও নাই, কেউই নাই বাসায়, বাসা পুরা খালি। এইখানে মানে শব্দ করতেছে মানুষজন, ওইখানে মনে হতো থালা বাটি নাড়তেছে, কি ব্যাপার। এবং ডাইনিং টেবিলেও যে ওই তরকারি বাটি টাটি ছাড়া তেমন কিছু নাই, প্লেট আছে ঢেকে, মানে উল্টা করে রাখা গ্লাস আছে, এগুলো টুংটাং শব্দ আসতেছে। তো সে একটু ভয় পেয়ে গেছে আবির, চিন্তা করে সে আস্তে করে দরজার কাছে গেছে এবং দরজাটা আস্তে করে খুলছে, খুব আস্তে করে খুলছে, এবং তারও কিন্তু একটা ক্যাচ করে শব্দ হয়েছে দরজা খোলা, সামান্য এত মানে জোরে না, বাট হালকা ক্যাচ করে শব্দ হয়েছে। তো সে দরজাটা খুলে দেখতে পাচ্ছে তার করিডোরের বাতি নিভানো, তার যে সামনে যে করিডোরটা রান্নাঘরের পাশে, করিডোরের বাতিও নিভানো, রান্নাঘরে বাতিও নিভানো, আর তার যে ডাইনিং স্পেস আছে, মানে যেখানে তাদের ডাইনিং টেবিল টেবিল রাখা, সেই জায়গার বাতিও নিভানো। খুবই আশ্চর্য, মানে তার রুমের ওই পাশের পুরো জায়গাটা অন্ধকার, এবং ওইখান থেকে মনে হলো শব্দ হচ্ছিল, এবং জাস্ট লাইক মানুষজন কথা বললে যেরকম হয়, মানে কয়েকজন বসে যদি খাবার দাবার খায় সেরকম, কিন্তু কোন মানুষজনের শব্দ নাই। সে যখন দরজাটা খুলছে অন্ধকারের মধ্যে কোনো শব্দ নাই, একদম নিস্তব্ধ। তো আবির দরজাটা আরেকটু খুলছে, আরেকটু ক্যাচ করে শব্দ হয়েছে, তখন ওখান থেকে মনে হলো ফিস করে একটা শব্দ হলো, মানে কেউ যদি মানে খুব উদ্ভট ভাবে মানে তার কণ্ঠ যে একটা শব্দ ফিস করে বের করে সেরকম, একটা হুইসেলের মতো শব্দটা, এতটাই মানে মানে ভৌতিক লাগছে তার কাছে, মানে বলার মতো না, অন্যরকম। সে সাথে সাথে দরজাটা ঢস করে লাগাই দিয়ে ছিটকিনি মেরে দেয়, এবং ছিটকিনি মারার পরে সে ওই পাশে বেশ কিছু শব্দ শুনতে পায়। শব্দগুলো কেমন জানি অনেকটা কতগুলো ইঁদুর যদি দৌড়াদৌড়ি করে, মানে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করে এবং কিচকিচ শব্দ করতে থাকে সেরকম। আবিরের কাছে প্রচন্ড ভয় লাগে, এবং সে বুঝে যে ইঁদুর তো এরকম দৌড়াদৌড়ি করার কথা না, এগুলোর ঘটনা কি, মানে এখানে কে দৌড়াদৌড়ি করতেছে। সে ভয় আর বেরোয় না, সে দরজাটা লাগাই দিয়ে সে বিছানার মধ্যে বসে থাকে, তার মানে প্রচন্ড ভয় লাগে। এবং কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে তার দরজার এই পাশেও কেউ এরকম চলাফেরা করতেছে, এবং তার কিছুক্ষণ পরে তার দরজার মধ্যে ধাপ ধাপ করে নক করে কেউ, মানে দুইটা কিল মারার মতো। আবির ভয়ের চোটে লাফ দিয়ে তার বিছানায় উঠে এবং চাদর দিয়ে নিজের মাথা ঢেকে শুয়ে থাকে, এবং সে কতক্ষণ শুয়ে থাকবে সে জানে না, একসময় সে ঘুমাই পড়ছে, আসলে তার আর হুশ নাই। তো তার ঘুম ভাঙছিল ফজরের আজানের শব্দে, খুব জোরে ফজরের আজান হয়েছে ওখানে, তো ফজরের আজানের শব্দে সে মানে তার ঘুম ভাঙছে। তো সে তাকাইল চোখ কচলায়, দেখলো যে ঘরের মধ্যে তার বাতি জ্বলতেছে হালকা, মানে তার ঘরে একটা লাইট জ্বলতো হালকা, ওই বাতিটা জ্বলতেছে। তো সে পর্দা, তার যে চাদর সরাইছে, চাদর সরানোর পরেও তার ভয় লাগতেছে, বুকের মধ্যে ধুক 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 করতেছে ভয়ের চোটে। তো সে উঠে বসে, উঠে বসে কিন্তু আজানের শব্দ যেহেতু হচ্ছে, তো সুতরাং তার মনে একটু সাহস পেল যে আজান হচ্ছে, মানে ভয়ের জিনিসপত্র রকম না থাকার কথা আর কি। তো সে আস্তে করে উঠল, উঠে যেয়ে সে এবার আবার দরজা খুলল। দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে বেশ লাইক ইলিশ মাছের, মানে দেখা যাচ্ছে তেল টেল অনেকক্ষণ থাকলে যেরকম একটা গন্ধ হয়, তরকারির কেমন একটা গন্ধ পুরো ছড়ায় আছে জায়গাটার মধ্যে। মনে হচ্ছে যে মানে একদম মানে এটো থাকলে যেরকম গন্ধ থাকে, মানে থাকে না খাবার দাবার শেষ করলে মানুষ জিনিসপত্র রেখে দেয় ওরকম গন্ধ। তো সে এগুলো চিন্তা করতে করতে কি মনে করে দুই পা সামনে গেল অনেক সাহস করে, যেহেতু নিজেদের বাসা, লাইটের সুইচ ছিল, লাইট জ্বালাইলো, লাইট জ্বালানোর পরে জায়গাটা আলো জ্বলে উঠছে ঠিক করে, তো তারপরে সে রান্নাঘরে বাতি জ্বালাইলো, বাতি জ্বালায় ওই ডাইনিং স্পেস উকি দিল। ডাইনিং স্পেসটা কিন্তু এখন এখানকার আলো যে পড়ছে ভিতরে হালকা আলো আধারি, তো সে আস্তে করে হাত বাড়ায় ডাইনিং স্পেসের আলো জ্বালাইলো। ডাইনিং স্পেসে আলো জ্বালায় তো তার একেবারে চক্ষু চড়ক গাছ হয়েছে, মানে সে বিশ্বাস করতে পারছে না, ভয়ে মানে একই সাথে সে অবাক হয়েছে একই সাথে ভয়ও পাইছে, কারণ তার টেবিলের মধ্যে ওই যে তরকারির ঝোলটোল ছিল এগুলো পড়া এই পাশে, আর মাছের কাটা পড়া, মানে একেবারে মাছের কাটাগুলা মনে হচ্ছে যে কেউ চেটে নিয়ে গেছে, মাছের মধ্যে কিচ্ছু নাই, জাস্ট কাটাগুলা একদম কাটাগুলা পড়ে আছে। তার জন্য মনে হয় তিন পিস মাছ রাখছিল তার মা, এক পিস ভাজি, দুই পিস তরকারি, এবং সেগুলোর সবগুলার কাটা একদম, শুধু কাটা একদম পড়ে আছে ওইখানে, মানে মনে হচ্ছে মাছ কেউ একদম চেষে নিয়ে গেছে ওইখান থেকে। আর ওই যে তরকারি যেগুলো ছিল সাথে সেগুলো পড়ে আছে উপরে, ঝোলটোল এগুলো নিয়ে পড়ে আছে টেবিলের মধ্যে এলোমেলো অবস্থা পুরো। তো প্রচন্ড রকমের ভয় পায় আবির, সে আসলে মানে কি করবে বুঝতে পারতেছে না, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে পুরা। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে, কিন্তু তখন আজান কেবল শেষ হয়েছে এবং আরেক মসজিদে দূরে আজান পড়তেছে, তো সে চিন্তা করলো যে এগুলো আসলে এইভাবে হবে না। সে আস্তে করে টেবিল ক্লথটাকে পেঁচায় নিয়ে সব পুরো টেবিল ক্লথটাকে ভাঁজ করে নিয়ে তাদের যে ওই ট্র্যাশ ক্যান আছে, বিন যেটা, সে বিনের মধ্যে ফেলে দেয় পুরোটা। চিন্তা করা যায় কি অবস্থা। তো যাই হোক, এর মধ্যে সকাল হলো, দিন হলো, আবিরের মাথার মধ্যে পুরাই উল্টাপাল্টা ঢুকে গেছে ঘটনা কি। তো সে চিন্তা করলো যে মাকে ফোন করে বলবে যে এগুলা এখানে এরকম হইতেছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো। তো যাই হোক, সে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে গেল, ক্ষুধা লাগছিল খুব, বাইরে যে হোটেলে রেস্টুরেন্টে সে মানে রেস্টুরেন্টে মানে খাবার খেল, খাবার দাবার খেয়ে তার ক্লাস ছিল, এটা ছিল, ওটা ছিল, এগুলো শেষ করে সে বিকালের দিকে বাসা আসতেছে, তার মাকে ফোন করলো যে তোমরা কবে আসতেছ। তো মা বলতেছে আজকে আসবো না, আজকে ওখানে থাকবো, কালকে আসবো, তুই থাক, তুই কিছু করে খেয়ে ফেল, ডিম ভেজে খেয়ে ফেল বা এইসব। তখন তো মাকে সে বলতে গেছিল একবার যে এরকম এরকম ব্যাপার কালকে ঘটছে, কিন্তু এরকম বিকালের মধ্যে লাইভলি পরিবেশে সবকিছু সুন্দর লাগতেছিল। সে রাস্তাঘাটে সে চিন্তা করলো যে এগুলো আর কি বলবো, বেশ ছেলেমেয়ে হয়ে যায়, আর সে ছিল একটা পাবলিক ট্রান্সপোর্টে, এগুলো তো বলা যায় না। তার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, এগুলো পরে বলবো না, আম্মা আসুক, আসলে তো জানবেই। তো তারপরে সে বাসায় চলে আসলো এবং বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় এসেই সে দেখলো যে বেশ কেমন একটা বাসার মধ্যে একটা অন্যরকম গন্ধ, মানে যে গন্ধটার সাথে সে পরিচিত না, বাসায় এরকম গন্ধ থাকে না। তো ভাবলো যে হয়তো বা আমি ট্রাশ কেনে মাছ টাছ ফেলছি, দেখলো যে আসলেই রান্নাঘরের কাছে একদম পচা গন্ধ। তো সে কি করলো, ওগুলাকে নিয়ে ট্রাশ কেনে যাচ্ছিল, সেগুলো একটা পলিথিনের ব্যাগে ভরে একদম মাথা বেঁধে ফেললো ভালো মতন, যাতে গন্ধ না আসে। তো গন্ধটা একটু কমছে, সে টেবিল সবকিছু পরিষ্কার করে ঘর বাড়ি করে সে নিজের মতো একটু ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে চিন্তা করলো যে আমি যে ই করি, মানে রান্না বাড়ি কিছু করি, ডিম ভেজে খেতে পারবো না, কালকে রাতে খাই নাই, কেমন যেন লাগতেছে তার কাছে। তো সে চলে গেল রান্না করে, মোটামুটি হাত মুখ ধুয়ে রান্না করে চলে গেল। তো রেফ্রিজারেটর খুলছিল, তার যে ফ্রিজার খুলছিল, ডিপ ফ্রিজ, এবং সেটা থেকে দেখলো যে ওখানে অনেক কিছু আছে। সামনে পেলো চিংড়ি মাছের প্যাকেট, বেশ বড় বড় বাগদা চিংড়ি ছিল, তো সেই প্যাকেটটা বের করলো। সে চিন্তা করলো যাক এই বাগদা চিংড়ি ভেজে খাবো আজকে। তো এই চিন্তা করে সে বাগদা চিংড়ি নিল এবং কাটা ছেঁড়া করলো, এগুলো সন্ধ্যার পর কিন্তু সাতটা এরকম বেজে গেছে, সাতটা সাড়ে সাতটা এরকম। এগুলো কাটাকাটি করে সে বিভিন্ন পেঁয়াজ টেয়াজ এগুলো কেটে চুলার মধ্যে সে বসাইলো এবং সে লবণ হলুদ দিয়ে ওই চিংড়ি মাছ ভাজতেছে এবং বেশ সুন্দর ঘ্রাণ বেরোতেছে, মানে একেবারে খুবই মানে ডেলিশিয়াস একটা স্মেল আসতেছে। তো তার কাছে মনে হলো যে বাহ, মানে মজা হবে খাইতে। তো এগুলা সে মোটামুটি ভাজা হলে সে পরে চিন্তা করছে এটার মধ্যে পেঁয়াজ মশলা এগুলো দিয়ে দিব আর কি। তো পেঁয়াজ টিয়াজ কেটে রেখে সে হাতটাকে একটু ধুয়ে সে গেল তার রুমে, চিন্তা করছে যে বাথরুমে যে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসবো, কারণ পেঁয়াজ কাটছি, কেমন একটা গন্ধ হাতে লেগে আছে, চোখে মুখে পেঁয়াজের রস গেছে। তো সে তার রুমে গিয়ে হাত মুখ ধুলো, হাত মুখ ভালো মতো ধুয়ে ফ্রেশ হয়ে সে যখন ব্যাক করে আসতেছে, হেঁটে আসতেছে, মানে তার রুমটা পার হয়ে সে জাস্ট করিডোর দিয়ে রান্নাঘরে ঢুকবে এরকম অবস্থা। সে তার রুমটা পার হচ্ছে, এই সময় সে হুটুপুটির একটা শব্দ পেল এবং তার চোখের সামনে তার যে রান্নাঘরে বাতিটা টিক করে অফ হয়ে গেল। তো আবিরে কিন্তু বুক কেঁপে উঠছে, ধপ করে বুকটা কেঁপে উঠছে যে কিভাবে কি হলো, এটা কেমনে কি হলো। তো সে মানে থতমত খেয়ে, কিন্তু এর মধ্যে কিন্তু সেটা মোমেন্টামে ছিল সে রান্নাঘরে ঢোকার। সে রান্নাঘরে ঢুকে গেছে অলরেডি, এক পা ঢুকে দেখতেছে রান্নাঘরের জানলাটা খোলা, রান্নাঘরের সামনে দিয়ে একটা গাছ দেখা যায়, বড় একটা গাছ আছে এরকম, বিশাল গাছ, আর সম্ভবত কৃষ্ণচূড়া গাছ। ওইটা মোটামুটি রান্নাঘরের তার যে জানলা থেকে মানে রাস্তার ওই পারে গাছটা আর কি, মানে 10 ফিটের মতো দূরত্ব হবে গাছটা। সে এক সেকেন্ডে মনে হলো দেখল তার জানলার কাছ থেকে কিছু একটা কালো লাফ দিল ওই গাছের দিকে, এক সেকেন্ডে এই আলো আধারির মধ্যে, এবং বাইরে কিন্তু আলো আছে, চাঁদের আলো, এবং সে এই চাঁদের আলোর মধ্যে আবির এক সেকেন্ডে দেখলো কিছু একটা কালো কুচকুচে, মানে বেশ একটা মানুষের মতোই অবয়ব মনে হলো, স্প্রিং এর মতো লাফ দিয়ে তার জানলার কাছ থেকে ওই গাছের ওইখানে চলে গেল, গাছটাকে ধরল, ধরে মনে হলো গাছের ওখান থেকে ঝুলে শূন্যে ভাসতেছে, এবং আবিরের দিকে তাকাইলো, যে ওখান থেকে যে তাকাইছে বুঝতে পারছে ঠিক জাস্ট লাইক সেই যে চোখ দেখছিল জল জলে সেরকম চোখ, এবং আবির ওটার দিকে তাকানোর সাথে সাথে তার সাথে যখন আই কন্টাক্ট হয়েছে ওরকম কেচ করে একটা শব্দ করলো এটা মুখ থেকে। আবির ভয়ের চোটে পড়িমড়ি করে বের হয়ে গেল তার রান্নাঘর থেকে, এবং পড়িমড়ি করে বের হয়ে সে মানে তার রুমে চলে আসছে, এসে তার মাথায় সেন্স নাই, সে দোয়া পড়তেছে, চিন্তা করছে কি করবে কি করবে, এবং তার মাথা খারাপ হয়ে গেছে, এবং সে গত রাতেও তো খেতে পারেনি, এখন তাই খেতেও হবে কি, এবং সে তার মাথার মধ্যে একদম কাজ করতেছে না, যেটা কি ভূত প্রেত টাইপের পিশাচ কিছু, এগুলো চিন্তা করতেছে সে। তো সে অনেক সাহস করে তার একটা স্টিলের স্কেল ছিল টেবিলে, সেটা নিল, আর তার সেলফোন মোবাইল ফোনটা নিল, নিয়ে সে মোবাইল ফোনের বাতিটা জানলো, টর্চ লাইটটা জেলে আলো মেরে সে আবার গেছে। এবার অনেক সাহস করে গেছে সে দোয়া পড়তে পড়তে স্কেলটা সামনে নিয়ে, আসলে সে তার সেন্সে নাই, কারণ সে সেন্সে থাকলে হয়তো ভয় ওরকম যেতই না, তার মাথাটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। তো সে আগে আলোটা মারছে রান্না করে, তারপর দেখলো যে সুইচটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, সুইচ না বাইতে কাটে নাই, সুইচ বন্ধ হয়েছিল, কিভাবে সুইচ বন্ধ হলো সে জানে না, তো সে সুইচটা অন করছে, করার পর আলোকিত হয়ে গেল রান্নাঘর, ভিতরে ঢুকলো, ঢুকে দেখে খুবই আশ্চর্য যে তার যে সে যে এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে একটা প্লেটে রাখছিল সে প্লেটটা পুরো শূন্য, প্লেটের মধ্যে কিছু নাই, অ্যান্ড অন দ্য টপ সে যে চিংড়ি মাছগুলোকে যে ছিলছিল পাটা এগুলো ফেলে রাখছিল তার সিঙ্কের পাশে, ওই জায়গাটাও শূন্য, ওইখানেও কিছু নাই, মানে চিংড়ি মাছের কোনো কিছু লেশ মাত্র নাই, শুধু কাটিং বোর্ডটা আছে, ইটা আছে, আর ওই যে তাওয়া যেটাতে সে ভাজছে সেটা আছে, পেঁয়াজগুলো রাখে এক পাশে, মানে আবিরের মানে মানে অন্যরকম লাগছে, সে মানে ভয়ে একদম চুপসে গেছে, তার আসলে কিছু করার মতো নাই। তো ভয়ে চোটে সে তাড়াতাড়ি কি করলো, জানালা খোলা ছিল তার কিচেনে, জানলাটা লাগাইলো এবং সে অ্যাভয়েড করতেছিল গাছের দিকে তাকানো, কিছু দেখতে পেল না, সে দোয়া পড়তে পড়তে রুমে চলে আসলো, এবং সে বুঝতে পারলো যে আজকেও তার খাবার নাই কপালে, সে চিন্তা করছিল ভাত বসাবে, সে সাহস করে আর বেরিল না, সে তার ঘরের মধ্যে ঢুকে তার দরজাটা লাগাই দিল, এবং তার ঘরের মধ্যে বিস্কিটের প্যাকেট ছিল, এনার্জি বিস্কিটের প্যাকেট, সেটা সে খেলো, খেয়ে চুপচাপ বসে আছে চিন্তা করছে কি করবে, এবং সে তার মাকে বলবে চিন্তা করতেছে। যখন সেগুলো চিন্তা করতেছে হঠাৎ করে মনে হলো যে তার দরজার বাইরে ধুম 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 করে ওই জিনিসপত্র নাড়তেছে, কেউ ফেলতেছে, এবং একটু পরে তার দরজার মধ্যে কিল মারতেছে কেউ, ধপ ধপ করে, একেবারে মানুষ যেভাবে নক করে সেইভাবে তার দরজায় জোরে জোরে কিল মারতেছে। তাবির ভয়ে দুইবার বলল কে কে, তো কে কে যখন বলছে কোনো উত্তর নাই, ওই কিল মারল থেমে গেছে, তার খানিকক্ষণ পর সে চাপা একটা হাসির শব্দ শুনছে দরজার ওই পাশ থেকে, বেশ চাপা হাসি, এবং হাসিটা একেবারে মানুষের হাসির মতো না, কেমন জানি মানে একেবারে মনে হলো যে কোনো মানুষ যদি ঠিক বুকের ভেতর থেকে হাসে সেরকম। তো আবির একেবারে কুকড়ায় গেল, সে তার ফোন নিয়ে দ্রুত তার মাকে ডায়াল করলো, তো দুইবার রিং হইতে তার মা ধরছে, কি ব্যাপার, সে আবির বলতেছে যে আমি এখানে থাকতে পারবো না, এনে ভয়ের ব্যাপার, বাসার মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিস হইতেছে। তার মা বলল যে কি হইতেছে, তো সে বলল যে এরকম সমস্যা হয়েছে, তোমরা চলে আসো পারলে, তো তার মা বলতেছে দ্রুত আমরা এখান থেকে আসি কেমনে, তো তার এক মামাকে পাঠাই দিবে বলল, তা আবির বলল তাড়াতাড়ি পাঠাও, তো চুপ হয়ে গেল আবির, আর কিছু বল না, চুপচাপ তার ফোন রেখে সে বসে আছে আর মনে মনে দোয়া পড়তেছে, এর মধ্যে বাসা পুরো থমথম হয়ে আছে, কোনো শব্দ নাই কিছু নাই। তো প্রায় এক দেড় ঘন্টা পরে তার এক মামা আর কি, সে তিনি কল দিছেন আবিরকে, দিয়ে বললেন যে আমি তোর বাসার কাছেই আছি, চলে আসছি, চিন্তা করিস না। তো আবির বলল আচ্ছা তাড়াতাড়ি আসেন। তো যাই হোক, বেশ খানিক্ষণ পর বাসার মধ্যে বেল দিল, তো বেল দেওয়ার পর আবির অনেক ভয়ে সে দরজা খুলছে যে তার ভয় লাগতেছে, দরজা খুলে দেখলো কেউ নাই এখানে। তো তারপর সে গেল একেবারে গিয়ে ডাইনিং স্পেস পার হয়ে যে লিভিং রুমের পাশ থেকে দরজা খুলে দিল, তো মামা আসে, এই মামা আবার কাছাকাছি থাকতো তাদের থেকে মোটামুটি, তো মামা আসছে, এসে বলল কি হয়েছে, তা আবির পুরা ভয় বলল মামা এই ঘটনা। তো তার মামা দেখলো, দেখে বাসা বাড়ি দেখছে এবং বলতেছে যে তোদের বাসার সম্বন্ধে আমি আগেও বলছি তোর মা তোর আম্মারে যে এই বাসার মধ্যে উল্টাপাল্টা আছে, কারণ এই বাসার মধ্যে আমি নিচে ভয় পাইছি একদিন এসে তোদের বাড়িতে ঢুকতে গিয়ে, ওখানে নিচে আমার কাছে ভয় লাগছে, আর ময়লা আর স্তূপ তো একেবারে ময়লার জন্য তো এখানে দেখলেই মনে হয় পিশাচ আছে, যাক থাক তোর বাসা বন্ধ করায়নিস তোরা। এই বলে মামা আসলো। তো ওই দিন আবিরের মামা ছিল, রাতের বেলা তারা আর কিছুই ফিল করে নাই, দেখে নাই। তো আবির পরদিন তার মা বাবা আসে, মা বাবা আসার পর তারা কথা বলে এবং ওদের ফ্যামিলি থেকে একজন আলেমকে নিয়ে আসছিল বাসায়। তিনি এসে বাসাটা দেখে বলছে যে এগুলো এই ময়লার স্তূপের কারণেই হয়েছে এবং এখানে এই পিসাচ থাকে। আর আপনাদের বাসাটারে ওই যে আবির ওখান থেকে দেখছিল যেহেতু, সে ওই যে লাইট মারছে তার সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে এবং এই কন্ট্যাক্টের জন্যই তারা মোটামুটি একটা এখানে একটা ই পেয়ে গেছে, আসার একটা ই পাইছে। তো যাই হোক, ওই আলেম নাকি বাসাটা বন্ধ করে দেয় তাদের, এবং বন্ধ করে দেওয়ার পর এবং বলে যে বাসায় প্র্যাকটিস করতে, রিলিজিয়াস প্র্যাকটিস মানে ধর্মকর্ম করতে, নামাজ কালাম ঠিক মতো পড়তে। আবিরকে বলে মূলত, আবির তো ইয়াং, তো বলে যে এগুলো হইলে হবে না, বাসা বন্ধ করে দিয়ে গেলেন আলেম। এবং বলে যে এরকম বিভিন্ন সময় সন্ধ্যার সময় দরজা বন্ধ করে দিতে বলছে, ঠিক মাগরিবের আজানের সময় যা তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দেয়, দরজা জানলা সবই জানি বন্ধ করে দেয়, এবং এগুলো বলছিল আর কি। আর বলছে যে ময়লাগুলো যদি আপনারা পারেন এই বিল্ডিং এর মানুষের সাথে কথা বলে পরিষ্কার করানোর ব্যবস্থা করতে। তো যাই হোক, ওই বন্ধ করে দেওয়ার পর নাকি আবির আর ওগুলা মানে দেখে নাই ওরকম, ওদের বাসায় এরকম কিছু আর মাছ টাছ কেউ নেয় নাই। বাট ওইখানে ওই যে রাতের বেলা মাঝে মাঝে শব্দ পাইত নিচে কুকুর ডাকার, মানে ভয়ঙ্কর ভাবে কুকুর ডাকতে, এখনো ডাকে আবির, সেটা বলছে যে এখনো ভয়ঙ্কর ভাবে কুকুর ডাকে প্রায়। আর ময়লাগুলো মোটামুটি সরানোর ব্যবস্থা করছে তারা, ওই বিল্ডিং এর মানুষ এবং কমিউনিটি মিলে। যাই হোক, এই ছিল আবিরের পাঠানো ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করে ফেললাম। আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে, ভয়ের মনে হয়েছে, এরকম সিচুয়েশনে যেই পড়বে সেই কিন্তু মানে ভয় পাওয়ারই কথা। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনার মতামত জানানোর ঠিকানা হচ্ছে adbhuture@gmail.com, odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, পাঠিয়ে দিন আপনার এলাকার কোনো মিথ বা লেজেন্ড, যদি প্রচারযোগ্য হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, ঠিক লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রাহাত ইসলাম, ঢাকার চকবাজার থেকে। রাহাত তার মামার বন্ধুর সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাব রাহাতের মামার কালেক্ট করা সেই ঘটনায়। রাহাতের মামা আজ থেকে বেশ কয়েক বছর আগে তিনি একটি কোম্পানিতে জয়েন করেন কাজে, এবং সেখানে কাজ করতে করতে তার এক কলিগের সাথে পরিচয় হয় এবং যে কলিগের নাম ছিল রুবেল, এবং তারা একসাথে কাজ করতে করতে ভালো বন্ধু হয়ে ওঠেন এবং তাদের বন্ধুত্ব কাজের বাইরেও ছিল, আড্ডাবাজি করতেন একসাথে, ব্যাডমিন্টন খেলতেন, এরকম একটা অবস্থায়। তো রাহাতের মামার শখ ছিল মাছ ধরা, তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পুকুরে টিকিট কেটে মাছ ধরতেন। তো একদিন তিনি রুবেলকে বলেন যে তিনি টিকিট কেটেছেন একটা জায়গায় মাছ ধরার জন্য, সে যাবে কিনা। তো রুবেল তাকে বলে যে একেবারে দেখা যায় মুখটুক কালো হয়ে গেছে এবং রুবেল বলে যে না আমি যাব না। তো রাহাতের মামা একটু অবাক হয় যে এইভাবে না করলো কেন, মানে দে ওয়ার গুড ফ্রেন্ডস, মানে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। তো তিনি রুবেলকে বলেন যে বেটা চল, আমি তো মাছ ধরি এরকম এসে। তো রুবেল দেখা গেছে না করতেছে, বলছে না আমি যাব না, এবং খুব স্টিফলি, মানে তার চেহারাটা একটু অন্যরকম হয়ে গেছে। তো রাহাতের মামা একটু অবাক হইলেন যে এইভাবে না করতেছে কেন। তো তখন সে বলল যে দোস্ত, তুই না গেলে তো সমস্যা, আমি তো ভাবছিলাম তুই যাবি সাথে, আর তো কাউরে বলি নাই বা ওইভাবে চিন্তা করি নাই, মাছ ধরা তো আমার শখ, মাঝে মাঝে দেখি তুই না গেলে খারাপই লাগবে আমার। তো তিনি মন খারাপ করে চলে যান রাহাতের মামা, তার মনটা একটু খারাপ হয়। তো তার যখন মন খারাপ করে তিনি চলে গেছেন, তার বেশ খানিকক্ষণ পরেই দেখলেন যে তার বন্ধু রুবেল ফোন করছে তাকে, বলল যে আচ্ছা আমি তোর সাথে যাব, কিন্তু আসলে আমি কেন মাছ ধরতে চাই না তোরে আমার বলা হয় নাই, তোরে বলবো। আচ্ছা যা, আমরা যা, আমি যাব তোর সাথে। তো যত সময় রুবেল দেখা গেল যে বিকালের দিকে চলে আসলো, তার মানে প্ল্যান ছিল সন্ধ্যার দিকে তারা মাছ ধরবো, ওইখানে এটাই তাদের প্ল্যান আর কি, ওখানে নাকি রাত মানে গভীর রাত পর্যন্ত মাছ ধরা হবে টিকিট কেটে এরকম। তো রাহাতের মামা ওখানে চলে গেলেন রাতের বেলা সেই রুবেলকে নিয়ে এবং দুইজনে মিলে বসলেন এবং পুকুরে পাড়ে আরো অনেকে মাছ ধরছে, বেশ গ্যাপে গ্যাপে মাছ ধরছে বেশ ইসে, দিনের বেলা আরো ভিড় ছিল সন্ধ্যার পরে। এবং সন্ধ্যার পরটা আসলে রাহাতের মামা বেছে নিয়েছেন, কারণ তিনি খুব এনজয় করেন সন্ধ্যার পরে মাছ ধরা। তো তারা দুই বন্ধু বসছেন, দূরে আরো মানুষ বসছে এবং তাদের সাথে করে তারা বাতি নিয়ে গেছেন। রাতের মামা ওই চার্জ লাইট হারিকেনের মতো সেটা নিয়েছেন জ্বালায় রেখে এবং তারা টোপ ফেলতেছেন, টোপ ফেলে বড়শি ফেললেন এবং তখন মাছের জন্য ওয়েট করতেছেন, গল্প করতেছেন ফ্রেন্ডের সাথে। তো রুবেলকে জিজ্ঞেস করলেন তার মামা যে কি বলবি বলছিলি, যে কেন তুই যাস না, কি ঘটনা কি? তো রুবেল তখন বলতেছে রাহাতের মামাকে যে দেখ, আমি আসলে খুব দরিদ্র পরিবারের সন্তান ছিলাম, আমার আসলে জীবনে খুব কষ্টে কাটছে ছোটকাল, আমার বাবা মারা গেছে ছোটবেলায়, তো আম্মা অনেক কষ্ট করে পালছে। তো যখন বড় হই মোটামুটি যখন নাকি 16-17 বছর বয়স হয় তখন থেকে এখন কিছু তো করতে হয়, ছোটবেলায় ক্ষেতের কাজে গেছি চাচাদের সাথে, এগুলা টুকিটাকি হেল্প করছি, বাট আর একটু বড় হওয়ার পর কাজের চিন্তা আসে। তো তখন একটা কাজ মাথায় ঢুকে যায়, আমি দেখছিলাম যে গ্রামের অনেকেই ছিল তারা মাছ ধরতো রাতের বেলা, ওখানকার আমাদের এখানকার খাল ছিল বড় খাল, সেই খালে যে মাছ ধরতো আর সেই মাছ দিনের বেলা বিক্রি করে পরে বাসায় আসতো। তো দেখা যেত ওই ছেলে পেলেগুলো একটু পরে ঘুমায় টুমায় তারপর স্কুলেও যেতে পারতো। তো আমার মাথায় এটা একটা ধারণা হয়েছে যে আমি যদি রাত্রে চলে যাই, মানে গভীর রাতে, মানে রাত 2-3টার দিকে যদি মাছ ধরতে যাই, ওদের সাথে যে মাছ টাছ ধরি, মাছ ধরার পরে সকালে আমি এসে মাছ বাজারে বিক্রি করে ঘুমায় আবার স্কুলে যেতে পারবো। তো ওরকম চিন্তা করে মারে বললাম মা যাইতে দিবে না, পরে ফাইনালি মা রাজি হয়েছে। তো তখন আমি আমার এক চাচার নৌকা নিয়ে এই কাজ শুরু করলাম। প্রথম দিকে গেছিলাম মানে যারা মাছ ধরত আর কি জেলে ওদের সাথে, ওর কাজ শেখার জন্য, মানে ভালো মতো বুঝতে পারতাম না। তো দেখতাম ওরা মাছ ধরে একেবারে খালের এই পাশ থেকে ওই পাশে গহীনে, যে ভয় লাগতো রাত্রেবেলা, কারণ তখন তো বয়স কম, দেখতাম যে একেবারে ইসে, এবং ওরাই আলাপ করতো রাত্রেবেলা, ওদিকে যাইতে না এদিকে যাইতে না, নিজেদের মধ্যে অনেক রকম আলাপ করতো এবং জালের কাঠি রাখতো সাথে, জালের কাঠি রাখলে নাকি পিছাস আসে না, পিছাসের ভয় পেত। তো এইসব গল্প শুনতাম, আমার মজাও লাগতো বৈশ, খুব আগ্রহ লাগতো যে ঘটনা কি, মানে এত পিছাস টিচাসের গল্প করে এরা, অনেকে কইতো যে এরকম রাত্রেবেলা নাকি এরকম আসে, আইসা নৌকা উঠা মাছ খেয়া যায়, আবার এক বুড়ির গল্প কইতো অনেকে যে বুড়ি উঠা মাছ খায়। তো এগুলো শুনে বেশ মানে গা কাটা দিয়ে উঠতো তখন। তো তারপরও ওদের সাথে যাইতাম, তা আমি তো প্রথম দিকে পারতাম না, একটু একটু শিখতাম মাছ ধরা কেমনে কি করে। তো এক সময় একটু শিখে ফেলাই, মোটামুটি মাছ টাছ উঠে, আমার এখানে ট্যাংরা ট্যাংরা মোটামুটি ভালো মাছ টাছ পাই, শিং মাগুর, তো আমার মোটামুটি একটা হয়। আমি সকালবেলা যে মাছের বাজারে বিক্রি করতাম সকালে মাছ, এবং বিক্রিও হইত, তো ভালোই কিছু টাকা আসতো, মায়ের হাতে তুলে দিতাম টাকাটি, মা খুশি হইত যে টাকা পায়, ছেলে টাকা লয়ে আইতেছে। তো এরপর মা আর কিছু খুঁজতো না, আমিও যাইতাম, আমারও শখ পায় বসল। তো তারপর আস্তে আস্তে এই যে যাদের সাথে যাইতাম, যেই লোকগুলা মানে অন্যান্য জেলাতে, ওদের থেকে আমি একটু আলাদা আলাদা থাকতাম। আগে তো একজনের সাথে লেগে থাকতাম, তাই দেখা যেত এরা রাগও করতো, এক লগে আটকায় থেকে মাছ ধরা, মানে ওগো মাছ কমে যেত। তো এটা থেকে আমি একটু দূরে যেয়ে ধরা শুরু করলাম। তো ধরতাম, এক সময় এরকম ধরতে ধরতে দেখা গেল যে বেশ আলাদাই হয়ে গেলাম ওদের থেকে, কেন অনেকেই অনেক জায়গায় ধরে, সপ্তাহে এক জায়গায় জাল ফেলে না, আর জাল ফেলে বিরক্ত হওয়ার এক লগে, কেন মাছ তো ভাগ হয়ে যায়। আমারে বইলেও দিল ওখানকার মুরব্বী যে তুমি দূরে যায় ফেলো মাছ, দূরে যায় জাল ফেলো। তো আমিও সেরকম করা শুরু করলাম। তো মাছ আইতো, দেখা গেছে যে কোন সময় কমে গেছে, ওরা তো অভিজ্ঞ ছিল, ওরা বুঝতো যে কোন জায়গায় জাল ফেললে মাছ আইব, কোন টাইমে কি হইব, তা আমি এগুলো আসলে এতটা বুঝতাম না। তো এক সময় এরকম মাছের দুর্দিনে পড়লো, আসলে ভালো মাছ টাছ পাইতেছিলাম না, প্রায় এরকম ধরতে যাই মাছ ভালো উড়ে না, অল্প কিছু মাছ আসে, এগুলো আসলে সকালে নিয়ে বেচতে গেলেও দেখা যায় টাকা পাওয়া যায় না, আরো মানুষও তো ধরে, তো সবাই মিলে যায়, আমিও যাই, আর আমার তো মাছ বেশি না। সেরকম সময় আমি একদিন আলাপ শুনলাম, ওখানে কিছু মুরব্বী আছিল, ওগুলো অনেক পুরানো, হেরা নিজেরা সবাই আলাপ করতেছিল, যেহেতু মাছ খারাপ যাইতেছে, মাছ পায় না, কপাল খারাপ সবাই। একজন কইতেছিল যে ওইখানে ওই যে পুরানো ভাঙ্গা মন্দির আছে, ভাঙ্গা মন্দিরের খাল আছে যে, এই খালের কাছে গেলে নাকি বড় বড় মাছ উঠে, একেবারে বড় বড় মাছ, যেই গেছে তারই কপাল কুলিয়া গেছে, বড় বড় মাছ উঠছে, গজার মাছ, বড় বড় আইড় মাছ, এটি নাকি উঠে ওখানে গেলে। তো আমি যখন এগুলো শুনলাম, শোনার পরে আমার ইচ্ছা হইল যে শালা আমি যদি যাইতাম এনে, তো অগরে আমি মানে কথাটা কই নাই, শুনছি অগতে, কিন্তু এরাই সাহস পায় না, ওখানে বলে দেও আছে, দেওয়ে ধরে, এই দেওয়ের ভয়ে কেউ দিকে যায় না। তো আমি এরকম 3-4 দিন হুন্যা পরে চিন্তা করলাম যে আমি যাব, আমার যা থাকে কপালে আমি একদিন যাব। তো তখন এটা শোনার পরে তখন রাহাতের মামা বলতেছে যে তুই গেলি, তুই গেছিলি? তখন আবার বলতেছে সেই রুবেল যে হাওয়া গেছিলাম, তখন রাহাতের মাও বলতেছে যে কেমনে গেলি তুই, কি করলি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো তখন রুবেল বলতেছে যে হ্যাঁ, তো আমি যখন শুনলাম এগুলা এই মুরব্বীগুলো আছে, তো আমি ওগুলো কিছু কইলাম না, আমি চিন্তা করলাম যে নেক্সট যে পূর্ণিমা আইব, পূর্ণিমা রাত্রে আমি বেরোবো, কারণ পূর্ণিমা রাত্রে চাঁদের আলো থাকে, চারদিক ব্যাপাক পকপকা হয়ে যায়, এর মধ্যে গেলে ভালো দেখা যাইব, আর এই ভূত টুত এটি মনে কর যে চাঁদের আলোতে তার এতটা বেশি সমস্যা করবো না মানে। তো এরকম ভাইবা আমি চুপচাপ থাকলাম কয়েকদিন, হেগোলকে খেয়াটাও মানলাম। তো তারপরে যেদিন পূর্ণিমা আইব আমি বুঝিয়ে নিলাম যে অমুক দিন পূর্ণিমা, হুনছি আমি মায়ের কাছে হুনছি যে অমুক দিন পূর্ণিমা। তো যেই দিন পূর্ণিমা হইব ওই দিন আমি বাইরিলাম, মায়ের শুধু কইলাম যে আমার একটু দোয়া করে দাও, আমি একটু দূরে যাবো আজকে মাছ ধরতে। তো আমার মা কইল যে কি ব্যাপার, তুই দূরে যাবি কেন? তো কইল যে না, দূরে যাবো আজকে, দূরে যা আমি খেয়া মারুম, আমি হুনছি একটা ভালো জায়গা আছে ওখানে মাছ পাওয়া যায়। তো মা আমারে দোয়া করে দিল, বাট কইল বাবা বেশি দূরে যাইস না, তুই কি একলা যাস? তখন আমি কইলাম যে হয় একলাই যাবো। তো মা খুব চিন্তায় পড়ে গেল, আমি বললাম আরে চিন্তা করো না মা, তুমি আমার দোয়া করে দাও। তো তখন রাহাতের মামা বলতেছে যে তুই কি আসলেই একলা গেলি? তো রুবেল বলতেছে আরে বেটা শোন না, তুই কথা পরে আমি তোর আগে কই ঘটনাটা কই, তারপরে বুঝবি। তো তারপরে আমি ওখান থেকে বেরিলাম, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমার জাল জুল সব লইয়া তারপরে আস্তে করে নৌকায় উঠলাম। উঠা আমি যেখান থেকে ওই মুরব্বীরা বাইরে চাচারা বাইরে এগুলো আর কথা না কয়ে আস্তেই করে নৌকা নিয়ে বাসায় দিলাম। তো পরে যাইতাসি যাইতাসি অগলগে যেখানে যায় ওরা চিন্তা করছে হয়তো আমি এখানে ওখানে খেয়া মারুম। তো কাছাকাছি যে আস্তেই করে আমি খালের দিক দিয়ে বাইরে গেলাম, কারণ আমি ওই মন্দির কোথায় আছে মানে শুনছি, ওই যে ভাঙ্গা মন্দির, ভাঙ্গা মন্দির মানে ওখানে একটা মন্দির ছিল, ওই মন্দির অনেকদিন ধরে পড়ে আছে, ওইখানে কোনো কিছু হয় না, এক সময় ওইটাতে পূজা অর্চনা হইতো ওইখানকার মানুষরা করতো, পরবর্তীতে ওই মন্দির পড়ে আছে ওইটাতে আর কেউ যায় না, আর মানে ওইটা ভয় পায় মানুষ রাতের বেলা। ওই যে কয়েক দেও আছে ওইখানকার খালে, তো এই কাহিনী কিন্তু শুনছি এই মানুষের কাছে। তুমি আস্তে আস্তে করে খাল বেয়ে 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 ওদিক দিয়ে বেড়ে গেলাম। তো খাল যেখানে আইসি এদিকে এক পাশে হলো কাশ বন, আরেক দিক হলো একদম ঘন জঙ্গল। তো দোস্ত আমি এখানে ঢোকার পর আমার একটু ভয় লাগা শুরু করলো, কারণ আকাশে হইল পূর্ণিমার চাঁদ এবং পূর্ণিমার চাঁদের আলো পুরা পড়ছিল খালে, খালে চাঁদের আলো পুরা খাল মনে করে ঝকমক করতেছে, আর ওই পাশে জঙ্গলটা হয়ে গেছে একেবারে অন্ধকার, চাঁদের আলো পড়ছে পাতার উপরে, এই পাতাটি জ্বললে আছে মানে সবুজ কালার পুরা, আর মাঝখানে পুরো অন্ধকার, আর ঝিঝি পোকার ডাক, পানির কুলকুল শব্দ, আর কাশবনের পাতাটি সব আস্তে আস্তে এদিক ওদিক হইতেছে, কাশবনের উপর যে চাঁদের আলো পড়ছে মনে হইতেছে সাদা চাদর দিয়ে ঢেকে ফেলাইছে একটা পাশকেও, কিচ্ছু বোঝার নাই। তো বুঝছো, তারপরে আমি আস্তে আস্তে করে সামনে গেলাম। তো সামনে যাইতাছি শুধু আমার বৈঠার শব্দ পাই আর কিচ্ছু না। একবার ভাবলাম যে এখানে জাল ফালাই, এখান থেকে তুলি দেখি কি উঠে মাছ, কিন্তু সাহস হলো না, মনে হলো আরো সামনে যাই যেহেতু কইছে বড় মাছ পাওয়া যাবো এরকম। তো আমি আস্তে আস্তে নৌকা বেয়ে বেয়ে চলে গেলাম মাঝখানে। তো মাঝখানে যে একদম খালের মাঝখানে এখান থেকে দেখান যাইতেছে যে ডান দিকে পুরা এই কাশবন আর ওই পাশে জঙ্গল, এবং খা খা করতেছে জঙ্গল, এবং প্রচুর ঝিঝি পোকার ডাক, মানে ঝি 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 করতেছে, কঠিন অবস্থা। আর ওই কোনা দিয়ে দেখা যাইতেছে সেই পুরানো ভাঙ্গা মন্দির, ওই মন্দিরের ওই ফাঁক দিয়ে ওই যেখানে জানলার মতো আছে ওইটার ফাঁক দিয়ে চাঁদের আলো আরো বাইরে পড়ছে দিকে, অন্যরকম একটা পরিবেশ, ভয় লাগে, অনেক ভয় লাগে, মনে কেউ একটা অ্যা পড়বো এদিক ওদিক দিয়া। যাই হোক, এরকম ভাবতে ভাবতেই আমি আস্তে করে জাল মারলাম। জালটা যে মারছি, জাল মেরা কিছুক্ষণ বয়েছিলাম, আর আমার এখানে একটা হারিকেন জ্বলতেছিল, আমার নৌকার মধ্যে একটা হারিকেন ছিল, যদিও চাঁদের আলো তারপর হারিকেন জ্বালা রাখছিলাম, কারণ আলো তো লাগে। তো বেশ খানিকক্ষণ জাল ফালা রেখা তুললাম, জাল টানা শুরু করলাম, টাইনা যখন তুললাম জালের মধ্যে এক গাদা মাছ, বড় বড় রামট্যাংরা মাছ, আরো অনেক রকম মাছ, এটি তুললে তো আমি অবাক, মানে এই মাছটা আমি দেখি নেই, একটা ডিমালা রামট্যাংরা এত বড় বড় সব তুললে দেয়, আমি লগে লগে নৌকার ইসে ফেললাম, এটি মানে এত কঠিন জিনিস পাইলাম আমি। যাই হোক, জাল থেকে মাছ নামে আবার মারলাম, এইবার এতটি মাছ উঠলো, বিভিন্ন রকম মাছ। তো এইসব মাছ নামে আমি তো মানে আমার নৌকার যে নিচের পাটাতন পুরো ভরে গেছে, আমি তো মানে পুরো অবাক, এত মাছ জেরা নিলাম আমি। চিন্তা করতে করতে আমি চিন্তা করলাম যে আর একটু সামনে যাই, যে বড় মাছের কথা কিছু যদি বড় মাছ পাই। এই চিন্তা করতে করতে নৌকাটা আর একটু সামনে নিলাম, নিয়ে পাড়ের কাছাকাছি ওখানে গিয়ে মারলাম, কারণ আমি শুনছি অনেক সব বড় মাছ মাটির কোনায় ঘেই মারে, গভীর পানির থেকে যায় ওই কাতার দিকে ঘি মারতে থাকে। তো ওখানে আমি ঘের মতো দেখছি পানি নড়ে, পানিটা কেমন জানি ভুক করে উঠে। তখন আমার মনে হচ্ছে বড় মাছ থাকতে হবে। ওখানে মারলাম জাল, জালটা মারার কিছুক্ষণ পর মনে হইল আমার জালটারে টানতেছে কেউ। অবাক হয়ে গেলাম, কিরে জাল এদিক দিয়ে টানে কে? ডাইনে যায় বামে যায়, আমার নৌকা তো ছোট বেটা, মানে আমি অবাক হয়ে গেছি কিরে। তারপর দেখি একটা টান দিয়ে আমার জাল সহ আমি ধরে রাখতে পারতেছি না, নৌকা একেবারে কাছে যেতেছে, একটা ডাঙ্গার কাছে যেতেছে গা। আমিও একেবারে যান প্রাণ দিয়ে টানা শুরু করলাম ডাল জাল, টানতে 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 যখন কাছে লইছি মানে অনেক কষ্টে, মানে আমার জান বেড়ে যেতেছে একেবারে, যখন কাছে নিয়ে আসছি টাইন না, মনে হইলে একটা বিশাল নড়াচড়া দিল পানির মধ্যে একটা, মানে মনে হইলে যে একেবারে ফালাই দিব আমার এন থেকে নিয়ে। তো তারপর আমি অনেক কষ্টে টাইন না পুরা নৌকার পাটাতনে তুলে ফালাইলাম, দেখ কি উঠছে, কি রে মাছ, কত বড় মাছ রুবিটা। তোলার পরে দেখি কি রে এটা, এটা মানুষের মতো একটা, বান্দরের মতো ছোট্ট, একটা বানরের মতো পুরা, এবং এটা উঠে আসছে নৌকার মধ্যে, এবং এটা এরকম ঝাড়া মারতেছে ভিতর থেকে। আমি তো ভয় পেয়ে গেছি, এটা কি এরকম ঝাড়া মারতেছে কেন? তো আমি মানে জালটার এই করার চেষ্টা করলাম, ওইটার থেকে ছোটায় ফেলাম, মানে আমি ভয় চাইতেছি ওইটা জাগগা। আমি জালটার টাইনা টুইনা কোনো মতো ছোটানো, ওইটাও জালে পেঁচা যায় কেমন করতেছে। একটু পরে দেখি জালের মধ্যে দেখতেছি ওইটা আসলে কি, ওইটা একটা ছোট্ট উঁচা হইব প্রায় 2 ফিটের মতো হইব উঁচা, বানরের মতো দেখতে, গায়ের মধ্যে পশম, চোখগুলো জ্বলতেছে একদম দাউ দাউ করে জ্বলতেছে, মনে হচ্ছে আগুন লাগাই দিছে চোখের মধ্যে দুইটা। আমার দিকে তাকাইতেই ঘ্যাঁ করে উঠলো মুখটা, একদম মুখের মধ্যে দাঁত, সাদা সাদা বড় বড় দাঁত দুইটা, এরকম বড় দাঁত যেরকম বাঘের দাঁত থাকে সেরকম ঘ্যাঁ করে উঠলো। তারপরে ছিটকাইলো আমার দিকে জালের মধ্যেই। তা আমি মারলাম এক লাথি, মানে আমি আসলে তখন রেই করতে পারিনি, এক লাথি দিছি, মানে আসলে মানে ভয়ের চোটে লাথিতে পানি যে পানির মধ্যে ছিটকে ওইটা পড়লো আমার জাল শুদ্ধা। আর জাল টাইনা লয়ে গেল গা, জালটা টাইনা নিয়ে গেল গা, আমার হাত থেকে আমার হাত পরে ছিলে গেছে, আমার জাল গেছে গা পানিতে। এখন আমি কি করবো? আমি তো মানে ভয়ে পুরো স্তব্ধ হয়ে গেলাম, কিচ্ছু করার নাই, চারিদিক নিস্তব্ধতা, পানির তল দিয়ে গেছে গা আমার জাল নিয়ে এখান থেকে। আমি শুধু বইটা নিয়ে বসেছি, মাছ আছে আমার কিছু নৌকাতে। তো আমি এই সময় দেখলাম প্রচন্ড একটা চিৎকার, মানে এই যে গাছগাছালির মধ্যে যে একটা চিৎকার করে উঠলো কিছু একটা, মানে কর্কশ ভাবে ভয়ঙ্কর চিৎকার। এই চিৎকার মনে হচ্ছে চারিদিকে ছড়ায় গেল পুরা, ভয়ে আমার আত্মা উড়ে গেল। কি রে কি চিৎকার করে? আমি বইটা নিয়ে বাওয়ার চেষ্টা করলাম তাড়াতাড়ি যেদিক থেকে আসছে ওদিকে চলে যাওয়ার জন্য। এই সময় দেখলাম নদীর পাড়ে একটা কিছু আইলো, আমি জীবনে এরকম কিছু দেখি নাই দোস্ত। এটা অনেকটা দেখতে কি বলবো, এটা একটা দৈত্য, আমরা যে গল্পে পড়ছি দৈত্য, দৈত্যর মতো সারা শরীরের লোম প্রায় 10 ফিটের মতো উঁচা, মুখটা ভয়ঙ্কর, চোখগুলো জ্বলতেছে। আমি একবার ভাবছিলাম যে আমরা সবসময় বন মানুষের কথা শুনছি, এটা কি বন মানুষ নাকি? আরে বেটা আমি চিন্তা করলাম যে এটা বন মানুষ না, কারণ আমি ছোটবেলায় চিড়িয়াখানায় গেছি, ঢাকায় চিড়িয়াখানায় যাই দেখছি বন মানুষ, ওইটা এটা না, এটা ভয়ঙ্কর জিনিস, চাঁদের আলো এসে পড়ছে শরীরে। বন মানুষের যেরকম লোম থাকে সেরকম না, মসৃণ শরীর অনেক জায়গায়, আর হাতগুলো লম্বা লম্বা শরীরের থেকে অন্যরকম, এবং বন মানুষ যেরকম কুঁজা হয়ে হাঁটে এটা প্রায় সোজা হাঁটতেছে। এটা আমার নৌকার দিক তাকায় ভয়ঙ্কর একটা চিৎকার দিল, এই চিৎকারে আমার মানে বুক কাইপা উঠল থরথর করে। তারপর দেখলাম ওইটা লাভ দিয়ে পানিতে নামলো, পানিতে নাইমা বললো সাতরায় আমার নৌকার কাছে চলে আসলো, মানে কয়েক সেকেন্ডের মধ্যে আইসা আমার নৌকার এই মাথা ধইরা তুললা দিল উল্টায়, আর আমি ছিটকায় পড়লাম এই পাশে। পড়া আমি সাঁতরানো শুরু করলাম প্রাণপণে, মানে আমি মনে মনে যা পারি দোয়া দোয়া পড়তেছি আর সাঁতরানো শুরু করলাম, আর এই পাশে শুনতেছি মানে প্রচন্ড ভাবে চিৎকার করতেছে, এটা মানে ভয়ঙ্কর ভাবে আমার পিছনে আসতেছে, আমি শব্দ পাইতেছি। আমি সাঁতরাইতে সাঁতরাইতে ঢুকে গেলাম কাশবনের মধ্যে, পানির পাশেও কাশবন জন্মাইছিল কাশগাছ, ওই কাশগাছের মধ্যে দিয়ে আমি সাঁতরায় এদিক দুদিক দুদিক দিয়ে উপরে উঠলাম, উঠে বুঝতেছি আমার পিছনে আসতেছে। তো আমি একেবারে মাটির মধ্যে হাঁচড়ায় পাঁচড়ায় উঠা শুধু দোয়া সুরা যা শিখছিলাম পড়া শুরু করলাম, চোখ মুখ বন্ধ করে, মানে আমার আর কিছু করার নাই। এক সময় আমি দোয়া পড়তে পড়তে বেহুশ হয়ে গেলাম, আসলে আমার আর কোনো ই নাই, খেয়াল নাই। তো তখন রাহাতের মা বলতেছে দোস্ত তারপর কি হলো, মানে বলে আজব কাহিনী, তুই কেমনে কেমনি কি হইলি এটা? তারপরের কাহিনী অন্যরকম। সকালবেলা আমার ঘুম ভাঙলো, মানে ওই জায়গায় আমার হুশ ফিরছে, তখন দেখি মানুষজন তাকায় আছে আমার দিকে, কয়েকটা মানুষ একসাথে তাকায় আছে, তারা তাকায় বলতেছে যে কোথায় বাড়ি কই, কি ব্যাপার, এনে কেমনে আইসো? তা আমি তখন ওগুলো কইলাম কোনো মতে যে আমি অমুক গ্রামের অমুক, এখানে রাত্রেবেলা মাছ ধরতে আসছিলাম, আমার নৌকা ডুবাই দিছে কে জানি। তখন কইলো তুমি তো বাচ্চা গেছো, তুমি দেওয়ের হাতে পড়ছিলে নিশ্চয়ই। তা আমি তাদেরকে আবার বললাম যে কি করছে, ওরা কইলো তুমি দেওয়ের বাচ্চা ধরছিলা, দেওয়ের বাচ্চা ধরছিলা বলে তোমার এই অবস্থা। যাই হোক, তারা আমার ওইখান থেকে নিয়া তারা আমার পৌঁছায় দেয় আমাদের বাড়িতে। আর আমি অনেকদিন অসুস্থ ছিলাম, ওখানে বাড়িতে থাকার পর অনেক অসুস্থ ছিলাম, নড়াচড়া করতে পারতাম না, হাতে পায়ে ব্যথা, হাঁটতেও পারতাম না, আর রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখতাম, শুধু ওই দেওয়ের চেহারা দেখতাম স্বপ্নের মধ্যে। এটা শোনার পর রাহাতের মামা বলল যে দোস্ত, এটা তো খুবই ভয়ের অভিজ্ঞতা তোর, তুই তো আসলে তুই যে মানে আসলেই মাছ ধরতে যে মনে কর যে আসতে সাহস পাস না, অবশ্যই। তো তারা দুইজন যখন এই গল্প করতেছে, রাহাতের মামা দেখলো যে অলরেডি তখন মাছ ধরা মানুষগুলো চলে গেছে এখান থেকে, প্রায় নাই, মানে প্রায় খালি হয়ে গেছে পুকুরের আশেপাশে। পুকুরের ওই পাশে দূরে মানে ওই পিছনে কিন্তু গাছপালা যেখানে তারা বসেছিল, তো সেই পুকুরের ওই পাশে একটা বাতি জ্বলতেছিল চার্জ লাইট, ওইটাও নেভে গেল, মানে পুরা পুকুর অঞ্চলটা অন্ধকার হয়ে গেছে। তখন আকাশে চাঁদ আছে, হালকা আলোকিত পুকুরের জায়গাটা। তো রাহাতের মামা একটু থতমত খেয়ে বললো, দোস্ত এখানেও পরিবেশ খারাপ, মানে সে একটু ভিতরে ভিতরে একটু ভয় পেয়েছে ঘটনাটা শোনার পর, এখানেও পরিবেশটা খারাপ, তো চল আমরা উঠে যাই। তো তখন রুবেল বলতেছে, তুই মাছ ধরলি না? কই না দোস্ত, মাছ তো উঠে নাই, তারা কিন্তু কোনো মাছ পায় নাই, নেমনি বলে কিন্তু মাছটা আদার খায় নাই। তো তখন রুবেল বলতেছে, দোস্ত ওই ঘটনার পর কিন্তু আমার একটা ব্যাপার ঘটে। তো রাহাতের মামা বলতেছে, কি? আমার উপরে মাঝে মাঝে ভর করে, তখন আমার শিকল দিয়ে বাইন্দা রাখতে হয়, আমার জানি এখন কেমন লাগতেছে, তাড়াতাড়ি চল, তাহলে তুই জাগা। তো তখন রাহাতের মামা বলে, আমি যাবো কেমনে?
তুই চলে যা, তুই এখন থাকিস না আমার সাথে, আমি এখানে চুপচাপ একলা থাকবো, তুই বসিটা রেখে যায়।
তো রাহাতের মামা ভয় এখান থেকে তাড়াতাড়ি উঠে চলে যায়, আর রুবেল ওখানে বসেছিল। তো রাহাতের মামা ভয় পেয়েছিল, এতটাই ভয় পেয়েছিল সে হাতে তার যে চার্জ লাইট ছিল সেটা নিয়ে চলে যায় ওখান থেকে, ওখানে রুবেলকে রেখে। তারপরে কয়েকদিন নাকি রুবেল আর অফিসে আসে নাই। তো কয়েকদিন পর রুবেলকে সে যখন দেখে অফিসে এসে, তো রুবেল তাকে দেখে মানে নর্মালি যেভাবে আচরণ করে, যে কি রে দোস্ত কি অবস্থা? তো রাহাতের মামা বলে, কি রে তুই কি ঠিক হয়েছিস? তুই দিন তো আমার ভয় দেখাইছিস। তো রুবেল বলে, না তোর ভয় দেখে নেই দোস্ত, আমি আউল হয়ে গেছিলাম কয়েকদিন, আমি কেমনে কোথায় গেছি আমার ঠিক নাই, আমি মনে হয় বাসায় যাই ঢুকছি দুদিন পরে, তা আমার এরকম নিস না মাছ মুছ ধরতে নিস না কখনো, আমি আউল হয়ে যাই। তো যাই হোক, এই ছিল রাহাতের শেয়ার করা ঘটনা, আমি শেয়ার করলাম আমার মতো করে শেয়ার করলাম ঘটনাটা, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরও একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ও হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন হামিম জাবের ঢাকা থেকে। হামিম তার এক ভাইয়ার কাছ থেকে একটি ঘটনা কালেক্ট করেছেন, যার নাম জাহিদ হাসান, এবং তিনি তার নিজের দেখা একটি এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন। আমি চলে যাব সেই ঘটনায়, আমি আমার মতো করে শেয়ার করব। 2006 সালের কথা, জাহিদের বয়স তখন অনেক কম, সে একটা কিশোর বয়সে মানে বেশ ছোট, এবং তিনি তাদের বাড়ি ছিল গ্রামে তখন, এবং গ্রামটা ছিল খুব প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবং মানে বেশ ডিপ একটা গ্রাম। তো তাদের গ্রামের বাড়িটা খুব সুন্দর ছিল, বাড়িটা হচ্ছে বেশ বড় একটা বাড়ি, এবং বড় বাড়ি মানে সবাই একান্নবর্তী ফ্যামিলি, মানে জাহিদের বাসাতে তার দাদা এবং সবাই একসাথে থাকতো, দাদা চাচারা সবাই একসাথে থাকতো, এবং বাড়িটা এরকম ঘুরে গেছে চারিপাশ থেকে এরকম করে অনেকটা ইংরেজি সি অক্ষরের মতো করে ঘুরে গেছে, একটা পাশ ছিল খোলা, সেখান দিয়ে হেঁটে গেলে বেশ একটু নেমে গেলে নিচের দিকে সেখানে বিশাল একটা মাঠ, এবং সেই মাঠের পরে একটা বড় পুকুর ছিল, বিশাল পুকুর, এবং পুকুরটা অনেক পুরনো, এটাকে দিঘি বলা চলে, পুকুর না বলে দিঘি বললে ভালো হবে, বেশ বড় একটা দিঘি এবং বেশ স্বচ্ছ টলতলা ওটার পানির রং, এবং বেশ কালচে আকার, কারণ গভীরতা বেশি পুকুরের, সেই দিঘির গভীরতা অনেক বেশি দেখে কালচে রঙের টলতলা পানি, এবং সেই দিঘির অপোজিটেই ছিল একটা কবরস্থান, বেশ পুরনো কবরস্থান, অনেকে বলে শত বছরেরও আগের কবরস্থান, এবং অনেক পুরনো পুরনো কবর আছে সেখানে। আর সেই কবরস্থানের এই পাশেই হেঁটে গেলে বেশ খানিকটা উঁচু জায়গা, তারপর রাস্তা, রাস্তার পাশে একটা সাঁকো আছে,
একটা খাল ছোট, সেই খালটা পার হওয়ার জন্য সাঁকো আছে। আর সেই পুকুরের পাশে ছিল বিশাল ঝাঁকড়া একটা আম গাছ, বিশাল ঝাঁকড়া আম গাছ। তো এই বর্ণনাটা দিয়ে রাখার কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে এই সবকিছুর একটা সম্পৃক্ততা আছে। তো জাহিদ যেদিনকার ঘটনা বলছেন তখন বৃষ্টি হচ্ছে ওই দিন, মানে এটা বর্ষাকাল, তখন আষাঢ় শ্রাবণ মাস, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে ওটা অবস্থা। এবং তাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠানের কারণে তার অনেক আত্মীয় স্বজন তাদের বাসায় সবাই আসছে এবং বাড়িতে বেশ একটা রমরমা অবস্থা। জাহিদ ছোট হলেও মনে করতে পারে বেশ আনন্দ উৎসব হচ্ছিল বাসায়, কোন একটা বিয়ের উৎসব হবে এরকম একটা অবস্থা। তো দুপুরের দিকে তাদের আত্মীয়র ছেলে, তার বয়স হবে তখন 8-9 বছর, তো সে বাসায় মিষ্টি খাওয়ার জন্য খুব পিড়াপিড়ি করতেছিল এবং মিষ্টি খাওয়ার জন্য পিড়াপিড়ি করার পর তার মা তাকে দুটা মিষ্টি দিয়ে দেয়। ওরকম মিষ্টির হাঁড়ি রাখা ছিল, মিষ্টির হাঁড়ি থেকে দুটা মিষ্টি দেয়, বলে যে যা খা। তো ছেলেটা ওই মিষ্টিগুলো নিয়ে একটা ছোট্ট পিরিচের মধ্যে নিয়ে সে হেঁটে চলে যায় ঘরের বাইরে। তো তখন বৃষ্টি থেমে গেছে, বেশ মানে ভেজা ভেজা বা চারিদিকে বেশ মেঘলা একটা আবহাওয়া। তো ছেলেটা হাঁটতে হাঁটতে চলে যায় একবারে ফাঁকা মাঠের দিকে। তো কেউ ওইটাকে খুব একটা নজর দেয় নাই, যেহেতু বিয়ে বাড়ির অনুষ্ঠান, বাসার মধ্যে বিয়ের আগের যে মানে প্রি ম্যারেজ যে একটা সেলিব্রেশন হয়, মানুষজন থাকে গ্রামে আরো বেশি হইতো ওইটা, তো সেটা হচ্ছে মানুষজন ওইটা নিয়ে ব্যস্ত বেশি। তো ছেলেটা হাঁটতে হাঁটতে চলে যায় মাঠের দিকে, তারপর পুকুরের দিকে, এবং তারপরে সে হাঁটতে হাঁটতে সেই পুকুরের পাড় পার হয়ে মেন রাস্তায় উঠে উঠে সে সাঁকোর মধ্যে দাঁড়ায় মিষ্টি খাচ্ছিল। মানে অন্তত তাকে নাকি এটাই দেখছে, মানে গ্রামের ওই সেই বাড়ির মানুষজন শেষবার তাকে যখন দেখছে ওই সেই বাঁশের সাঁকোতে দাঁড়ায় সে মিষ্টি খাচ্ছে। এরপর দুপুর গড়ায় গেছে, বিকাল গড়ায় গেছে, ছেলেটার বাসায় আসতেছে না। তো সবাই বাসার মধ্যে মানে অ্যাংশাস যে ছেলে গেল, কারণ ছেলের মা সবাইকে বলতেছে আমার ছেলেকে দেখছেন নাকি। এর মধ্যে যে দেখছিল সে বলছে আপনার ছেলেকে দেখছি বাসের সাঁকোর মধ্যে দাঁড়ায় মিষ্টি খাচ্ছে, পিরিচে করে মিষ্টি নিয়ে গেছে। তো এরপর সবাই খুঁজতে বেরোলো, যেহেতু একেবারে বিকাল গড়ায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসার মানুষজন সবাই খুঁজতে বেরোলো, অন্ধকার হয়ে আসছে আর বর্ষাকাল যেহেতু আরো আকাশ মেঘলা। হাঁটতে হাঁটতে সবাই চলে গেল রাস্তা পার হয়ে, সাঁকো পার হয়ে ওদিকে গেল, কেউ চলে গেল পুকুরের ওই পারে কবরস্থানের এখানে, কিছু কেউ নাই, কঠিন অবস্থা, কেউ নাই, মানে আর গ্রাম এত ছোট এখানে হারায় যাওয়ার উপায় নাই। অনেকে পুকুরের পাড়ে তাকায় দেখলো পুকুরে পড়ছে নাকি, দেখলো যে না, খালের দিকে তাকালো না, খালের ওদিকেও নাই। মানুষ চিৎকার করে করে নাম ধরে ডাকলো, মানে বিশাল অবস্থা। মানে তখনকার সময় হ্যান্ড মাইকের মতো ছিল আর কি, এগুলা মসজিদ থেকে নিয়ে এসে ওগুলার মধ্যে বলা হলো, মানে না ছেলের কোনো সাড়া শব্দ নাই, অন্ধকার হয়ে গেছে, বাসার মানুষজন খুব টেনসড। আর একটা ব্যাপার ছিল যে জাহিদদের বাসার একটা বদনাম ছিল, সেটা হচ্ছে সবাই কিন্তু বলতো যে এই বাসাটা বা এই বাড়ির আঙ্গিনার মধ্যে উপরি জিনিস, তারা গ্রামের মানুষের মধ্যে উপরি জিনিস চলাফেরা করে, মানুষজন এটা এই উপরি কথাটাই মানুষ একটু ভয় পেত শুনলে, যে উপরি জিনিস চলাফেরা করে, বিশেষ করে এই কোনাকুনি এখান থেকে বের হয়ে যায় কবরস্থান পর্যন্ত যাওয়া আসা করে নাকি, বাড়ির আঙ্গিনা দিয়েও নাকি চলাফেরা করে। তো এটা নিয়ে বেশ ভয় ছিল। তো এই তারা যখন খোঁজাখুঁজির এক পর্যায়ে অন্ধকার হয়ে গেছে, বাসার থেকে হারিকেন হ্যাজাক বাতি নিয়ে গেছে, হ্যাজাক বাতিও জ্বালানো হয়েছে, পাওয়া যাচ্ছে না বাচ্চাকে। তো ছেলের মা অনবরত কানতেছে। তো এরকম অবস্থায় খবর দেওয়া হলো মসজিদে, মসজিদ থেকে ইমাম সাহেব আসলেন, এসে তিনি সাথে করে আরো দুইজনকে হুজুর নিয়ে আসলেন এবং তিনি ওই জায়গার প্রি হিস্ট্রি জানেন, সেই যে কবরস্থানটা এবং ওই খালের উপর ওই জায়গার প্রি হিস্ট্রি জানেন, যে ওই জায়গায় অনেক এরকম অকারেন্স ঘটছে। তো তিনি ওখানে দাঁড়ায় দোয়া পড়লেন, অনেকক্ষণ দোয়া পড়লেন, দোয়া পড়ে তিনি চোখ বন্ধ করে অনেকক্ষণ চিন্তা করলেন, মানে চিন্তা করলেন মানে কি, নিজের মধ্যে ডুবে গেলেন মোরাকাবা করে। তারপর তিনি বললেন সবাইকে যে এই ছেলে এখানে মানে কোন জিনের আওতায় আছে এবং জিন তাকে নিয়ে খেলতেছে, তাকে লুকায় রাখছে, তা আমি দেখি কি করা যায়। তো তখন সাথে যেই তার সাথে দুইজন অ্যাসিস্ট্যান্ট হুজুর ছিলেন, তারা সবাই মিলে দোয়া পড়া শুরু করলেন ওখানে, এবং সাথে আরো কয়েকজন মানুষ হ্যাজাক বাতি নিয়ে এবং পুকুরের পাশ ঘিরে তিনি বারবার দোয়া পড়লেন এবং তিনি বিভিন্ন রকম জিনিসপত্র তাবিজের মতো তিনি পুতলেন পুকুরের চারপাশে, এরকম পুতলেন এবং তিনি ওখান থেকে বললেন যে এই ছেলেকে ফেরত দে। ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলছেন, গাছটা যে আছে পুরানো গাছটা, ওই গাছের কাছে দাঁড়ায় তিনি বলতেছেন এই ছেলেকে ফেরত দে, আমি জানি তুই নিছিস, তুই ফেরত দে, তিনি এটা বলতেছেন এবং তিনি দোয়া পড়তেছেন। তো অনেকক্ষণ এরকম তিনি বলতেছেন এবং তিনি চোখ বন্ধ করে মোরাকাবা করতেছেন এবং তিনি দোয়া করতেছেন। হঠাৎ করে একটা প্রচন্ড শব্দ হলো পুকুরের পানিতে, ঝপাস করে মনে হলো যে খুব ফোর্সে যদি কিছু একটা বড় ফেলা হয় পুকুরের মধ্যে, খুব জোরে, প্রচন্ড জোরে। তো মানে এত জোরে শব্দ হলো, মনে হলো যে মানে প্রচন্ড জোরে কিছু ফেলছে পুকুরের ভেতরে। সাথে সাথে হুজুর তিনি ওই সাথে হ্যাজাক বাতি নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি গেলেন পুকুরের কাছে, এবং অন্যান্য মানুষরাও চলে আসলো যাদের কাছে বাতি ছিল, হারিকেন হ্যাজাক, এগুলো নিয়ে পুকুরে ফেলা হলো। দেখলো পুকুরের মধ্যে কিছু একটা পড়ছে আলোড়ন পানিতে। তখনও তো দক্ষ সাঁতারু যারা, তারা পানিতে লাফ দিল, পানিতে লাফ দিয়ে তারা নিচে চলে গেল, মানে খুঁজতেছে এই সময়। উপরে এদিকে আলো দিয়ে ছেয়ে ফেলছে তারা, কেউ ফ্ল্যাশ লাইট দিয়ে, কেউ হ্যাজাক দিয়ে, এরকম করে পুরো জায়গাটা আলোকিত করে ফেলছে পুকুরের উপরে। সবাই পানির নিচে খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করে হঠাৎ করে একজন মনে হয় ই করছে, তো দুই তিনজন মিলে তুলে আনলো নিচ থেকে। ওই যে ছেলেটা ছিল সকালবেলা মিষ্টি নিয়ে, ও পানির নিচে, তাকে মানে পাওয়া গেছে তাকে পানির নিচে। সে তো তুলে আনার পর দেখা গেল এত পানি খাইছে, তাকে অনেক চেষ্টা করা হলো পানি ফেলে, তারপর দেখা গেল যে আসলে তাকে রাখা গেল না, সে চলে গেছে, কারণ সে এটা পারেনি। এবং এই যে পড়ছে উপর থেকে, যে মানে সে পানিতে পড়ছে, কিভাবে পড়লো কেউ জানে না, কিন্তু এই যে উপর থেকে পানিতে কিভাবে পড়লো সে, এবং এই পড়াতেই তার একটা বিশাল ইম্প্যাক্ট এসে সম্ভবত তার বুকে বা কিছুটা লাগছে। তো যাই হোক, ছেলেটাকে ওঠানোর পর ছেলেটা যখন মানে নাই, তখন তারা সবাই খুব দুঃখ করলো, এবং তার মানে মন খুব খারাপ, ছেলের মা তো মূর্ছা গেছে। তো যাই হোক, এই গভীর রাতেই তার কবরের ব্যবস্থা করা হলো, তাকে জানাজা পড়ানো হলো, পড়ায় তাকে কবর দেওয়া হলো, এবং সেই মানে পরিবারের মধ্যে শোক নেমে আসলো। এখানে বিয়ের অনুষ্ঠান তো দূরের কথা, বিশাল শোক। হুজুরও খুব কষ্ট পাইছেন, তিনি মানে কাঁদতেছেন, মানে তারও খারাপ লাগতেছে। তো তিনি আবার বলতেছেন যে এই জিনকে আমি ছাড়ব না, এটা জিনের কাণ্ড, তিনি বলতেছেন জিনের কাণ্ড। তো সবাই তো ওনার কথা ই করতেছে। তো তারপরে হুজুর চলে গেলেন, তিনি বললেন যে আমি ওকে ছাড়ব না। এরপরে বেশ কয়েকদিন পার হয়ে গেল, ওই ছেলেটার মা খুব শোকাগ্রস্ত, এবং বাসার সবাই আসলে শোকাগ্রস্ত, এবং ছেলেটার মাটা বেশ মন খারাপ। বেশ মন খারাপ হওয়ার কারণে তিনি এমন হয়ে গেলেন যে তিনি একলা থাকতে পছন্দ করতেন, সবার সাথে থাকতেন না, এমনকি ছেলের বাবার সাথে খুব একটা সময় কাটাতেন না, তিনি একলা একলা চুপচাপ বসে থাকতেন। এরকম বেশি দিন তো হয়নি, মাত্র কয়েকদিনের ব্যাপার। তো একদিন তিনি শুয়ে আছেন, এবং তিনি যে রুমটায় ছিলেন সেটা ছিল একেবারে উঠানের কাছাকাছি রুম। তো রাতের বেলা তিনি শুয়ে আছেন, তার ঘুম চলে আসছে, মানে মানে তিনি প্রায় ঘুমায় গেছেন এরকম একটা অবস্থা। ঠিক এই সময় মনে হলো তাদের টিনের চালের উপর তিনিম করে একটা শব্দ হলো, বেশ জোরে একটা শব্দ হলো। তো শব্দটা এত জোরে হলো মনে হলো কিছু একটা পড়ছে। তো তিনি একদম কেঁপে উঠছেন, তিনি বিছানায় শুয়েছিলেন, কেঁপে উঠছেন, এবং তিনি ভয় পেলেন। তো তিনি উঠে বসছেন, ঘর অন্ধকার, ঘরের মধ্যে কোনো বাতি নেই, তিনি বাতি নিভাই শুয়েছিলেন অন্ধকারে। তো তার কাছে মনে হইতেছে শব্দটা কিসের হলো। তারপরে তিনি আস্তে আস্তে এই টিনের ছাদ থেকে মনে হলো কিছু একটা মানে আছড়ায় আছড়ায় নামতেছে, মানে ধারালো কিছু দিয়ে যদি পিছলায় নামে, এরকম একটা শব্দ পেলেন। এবং এরকম শব্দটা এসে ঠিক তার যে ঘরটা টিনে ছিল আর কি, তিনি যেখানে আছেন পাশের দেয়ালটা, সেই পাশের দেয়ালে এসে নখের আঁচড়গুলা মনে থামলো আর কি, মানে পিছলায় নামলো নখ দিয়ে কেউ। তারপর সেখান থেকে তাকে ফিসফিস করে বলল যে তোর পোলারে আমি কেন নিছি জানোস, মানে কণ্ঠটা এরকম, মানে বেশ কেমন যেন একটু উদ্ভট কণ্ঠ, সেই কণ্ঠের সাথে আসলে মানুষের কণ্ঠ যায় না। বলতেছে যে তোর পোলারে আমি কেন নিছি জানোস, তোর পোলায় মিষ্টি খাইতেছিল, ওই যে পুলের উপর বয়ে বয়ে মিষ্টি খাইতেছিল, তা আমি গেছিলাম আমার মিষ্টি দে, তো দেয় নাই, তো অরে নিয়ে মজা করে উঠে গেছিলাম আম গাছে, ওরা কিছু কইতাম না, নামাই দিতাম, কিন্তু ওই হুজুর আইসা যখন গাছটারে বন্ধ করে দিল, জায়গাটারে বন্ধ করে দিল, তখন আমি আর বাইরেতে পারি নাই, তো রাগে তোর পোলারে ফালাই দিছি পানিতে, রাগে তোর পোলারে ফালাই দিছি পানিতে, আর এই বাড়ির আরো সাতটা পোলা নিব আমি। এই বলে এই কথাটা চুপ হয়ে গেল, মানে কণ্ঠস্বরের আর শব্দ পাওয়া গেল না। তো মহিলা খুব ভয় পেয়েছেন, তিনি একেবারে তার বুক কাঁপতেছে, তখনও তিনি তাড়াতাড়ি ঘর থেকে উঠে দৌড় দিয়ে বের হয়ে গেলেন। তিনি দরজা খুলে একদম উঠানে বেরেলেন, দেখলেন উঠানে কেউ নাই। ভয় পাওয়ার পর তার কিউরিয়াসিটি ছিল, এর জন্য তিনি বেরিয়েছেন উঠানে। তো তারপর তিনি দৌড়ে গেলেন তার ভাই রুমে, এবং নক করা শুরু করলেন, মানে জাহিদদের এক চাচার রুমে আর কি। তো নক করলেন, তো তারা উঠে আসলো, উঠে আসলো কি হয়েছে ভয় পেলেন। তো তিনি একেবারে কান্নাকাটি করে উদ্ভ্রান্তির মতো সব ঘটনা বললেন তাদের। তো তারা শুনে সেখানকার অন্য মহিলারা তাকে সান্ত্বনা দিল, বলল যে তুমি কি শুনছো বুঝি নাই, বাট এরকম ব্যাপার তো ভয়ের, তো তুমি এখানে থাকো, তাকে অন্য রুমে রাখলো মহিলাদের সাথে এবং তিনি খুব ভয় পেলেন। তো সেখানে তারা পরদিন সেই হুজুরকে বললেন যে এরকম এরকম ব্যাপার যে আমাদের বাসায় এরকম শোনা গেছে। তো হুজুর বলল যে এটা দুষ্ট জিনের কারবার, ওরে ছাড়বো না, ওরে আমি শাস্তি দিব। হুজুর বলল শাস্তি দিব, দাঁড়া আমি খুব শীঘ্রই আসতেছি বাসায়, ও সাতটা নিব, আমি তার আগেই দেখাইতেছি ওরে। তো হুজুর তাই বলল। তো বাসার মধ্যে সবাই খুব টেনশনে ছিল, ভয় পাইতেছিল সবাই, মানে অন্যরকম অবস্থা। এর মাঝে নাকি তাদের বাড়ির আরেকটা ছোট মেয়ে ছিল জাহিদদের বাড়ির, এবং সে পুকুর পাড়ে গেছিল এবং পুকুর পাড়ে যাওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তো সবাই তাহলে খুঁজে পেল না, পরে তাকে ওই পুকুরে পাওয়া গেল এবং আনার পরে ভয়ঙ্কর অবস্থা, বাসার মানুষজন আবার কান্নাকাটি, খুব খারাপ অবস্থা।
তো তার ঠিক দুই দিন পর নাকি ওই মেয়ের মা রান্নাঘরে বসেছিল রাতের বেলা, এবং সে ঠিক রান্নাঘরের পেছন থেকে ওরকম একটা কণ্ঠ শুনল, বলল যে এখন আর ছয়টা বাকি, সবগুলোরে নিয়ে যাবো। তো এটা শুনে সেই মেয়ের মা চিৎকার করে উঠল এবং বাসার মানুষজন চলে আসলো। আসার পরে তার কাছে শুনল যে সে কি শুনছে, আর সবাই খুব ভয় পেয়ে গেল। তখন থেকে সবাইয়ের বাচ্চা কাচ্চা সাবধানে রাখা শুরু করলো বাসায়, এবং একইভাবে ওই যে জাহিদ যে ছিল, জাহিদের বাবা মাও জাহিদকে এবং তার বোনকে খুব সাবধানে রাখা শুরু করলো। আর বাসার যে মূল মুরব্বী ছিল তাদের দাদা, তিনি সেই মসজিদের বড় হুজুরকে খবর দিলেন। তো বড় হুজুর জাহিদদের বাসায় এসেই দেখে বললেন যে এই বাসার এই এই অংশ দিয়ে এই জিনটা চলাফেরা করে। তো তিনি ওখানে জল চৌকি নিয়ে বসলেন বাসার উঠানে, এবং তিনি ওখানে বসে আমল করলেন, দোয়া পড়লেন, এবং দোয়া পড়ে তিনি তারপরে উঠে গেলেন, বললেন যে ওজুর পানি দিতে। ওজু করে তিনি এই তার সাথে জিনিসপত্র নিয়ে আসছিলেন সেগুলো দিয়ে বাড়ির চারিপাশে তিনি বন্ধ করলেন। তো চারিপাশটা তিনি বন্ধ করে দিলেন বাড়ির, এবং সবাইকে বললেন যে এই বাড়ির যে বংশধর আছে তাদের উপরে এই জিনটার নজর আছে, এই জিনটা খুব খারাপ একটা জিন, এবং সে সামান্য কারণে সে এত ক্ষতি করতে চাচ্ছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, এবং আপনারা সবাই এখান থেকে যেমন গভীর রাতে একা একা এভাবে বেরোবেন না বাসা থেকে, শব্দ করে বেরোবেন, বাথরুমে যাইতে গেলেও সাথে কাউকে নিয়ে নেবেন, এবং বাচ্চাদেরকে কখনো আনঅ্যাটেন্ডেন্ট ডাকবেন না, তাদেরকে একলা পুকুর পাড়ে খাল পাড়ে এগুলো যেতে দিবেন না, সন্ধ্যার পরে বেরোতে দিবেন না। দেখা গেছে মাগরিবের পরের সময়টা ঠিক ভালো না, বা ঠিক আজানের সময়টা, যখন মাগরিবের আজান দেয় ওই সময়টাও ভালো না, ওই সময় বাচ্চাদেরকে বাইরে খেলাধুলা করতে দিবেন না, ঘরে নিয়ে আসবেন, এবং সন্ধ্যার পর মাগরিবের সময় ঘরের দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন, নামাজ কালাম পড়বেন, তা আপনাদের যে প্র্যাকটিস আছে সব করবেন, এগুলো তিনি বলে দেন, এবং তিনি বাসাটা বন্ধ করে দেন। তো বাসা বন্ধ করে দেওয়ার পরও মানুষজন তারা সবাই ভয় ছিল ওই বাসায়। এরপর নাকি ওই বাসায় তখন পর্যন্ত, মানে জাহিদ যে ঘটনাটা শেয়ার করছে সেই পর্যন্ত আর কোনো বাচ্চার কিছু হয় নাই, বা কেউ ওখান থেকে আর মানে হারায় নাই বাসায়। তো বাসার মধ্যে সবাই সাবধানে থাকতে এবং মেনে চলতে, এবং যাদেরই ছোট বাচ্চা ছিল তারা ওই বাসা থেকে পরবর্তীতে মুভ করে চলে গেছে ভয়ে। তো বাসাটা নাকি এখন ওইভাবেই আছে। এটাই জাহিদ হাসানের শেয়ার করা ঘটনা হামিম জাবেরের কাছে, এবং হামিম জাবের আমাদের কাছে শেয়ার করলেন, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন লেগেছে আপনারা জানাবেন, আপনাদের কাছে অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা, বা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা কোনো লেজেন্ড বা মিথ আপনার যদি জানা থাকে পাঠিয়ে দিন, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুতুরিতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন কামরুজ্জামান স্বপন পুরনো ঢাকার বক্সিবাজার থেকে। তিনি তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি স্বপনের ঘটনায়। 2015 সালের কথা, আজ থেকে প্রায় এক দশক আগে, এবং স্বপন তখন পাথরের ব্যবসা করতেন। নির্মাণ কাজে ব্যবহৃত হয় যে পাথর, সেই পাথর তিনি নিয়ে আসতেন, এবং তার এটাই ছিল তার ব্যবসা। তো এই কারণে তাকে প্রায় ঢাকার বাইরে যাওয়া লাগতো, বিশেষ করে সিলেট অঞ্চলে যাওয়া লাগতো। তো এরকমই একটা সময়ের ঘটনা, তিনি গিয়েছেন সেখানে সিলেটে, এবং সেখান থেকে ব্যাক করে আসছেন। তো সকালের দিকে স্বপন রওনা দিয়েছিলেন ট্রেনে, আর ট্রেনটা তিনি ভেবেছিলেন যে বেশ ট্রেন জার্নি খুব সুখকর হবে। নর্মালি তিনি বাসেই চলাফেরা করেন, বাট ওই দিন তিনি ট্রেনে উঠেছিলেন। তো ট্রেন আসছে এবং তিনি দেখছেন যে ট্রেনে আর একটু বেশি সময় লাগছে, বিভিন্ন জায়গায় থামছে এবং অনেক লোকাল মানুষজন উঠছে ট্রেনে। যদিও তিনি একটা কেবিনের মধ্যে ছিলেন, শেয়ার্ড কেবিনে, বাট স্টিল অনেক মানুষজন আসছে। তো যাই হোক, সময় কাটতে কাটতে এক সময় তিনি আসলেন ঢাকার কাছাকাছি। তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা সময়। তো তিনি ক্যালকুলেট করছেন তাকে যেতে হবে তাদের বাসায় এবং পুরনো ঢাকায় যেতে হবে। তো সুতরাং কতক্ষণ লাগতে পারে ঢাকায় পৌঁছায় তার যেতে, এবং আকাশ বেশ কালো হয়ে গেছে, মানে ঝড়ের সিজন এরকম একটা সময়। এর মাঝে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল এবং ট্রেনটা গাজীপুরের কাছে এক জায়গায় এসে থেমে গেল। ট্রেন আর মুভ করছে না, ট্রেনের মানে থেমে আছে অনেকক্ষণ ধরে। তো মানুষজন জিজ্ঞেস করলো, তিনিও জিজ্ঞেস করলেন স্বপন, যে সেই ট্রেনের যে কন্ডাক্টর ছিল তাকে, যে কি ব্যাপার ট্রেন থেমে আছে কেন। তো বলতেছে যে ট্রেনের ইঞ্জিনের সমস্যা হয়েছে, কমলাপুর থেকে ইঞ্জিন আসবে, তারপর এটা চলবে। তো স্বপন বেশ অস্থিরতা পড়ে গেলেন, তিনি কি করবেন তিনি বুঝতে পারছেন না। বেশ অনেকক্ষণ বসে আছেন, অনেক যাত্রী বসে আছে, এদিকে আকাশ বেশ গুড়গুড় করছে, কালো হয়ে গেছে, মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি আসবে। তা একজন স্বপনকে বলল যে আমি এখান থেকে নেমে যাব, ওখানকার এক যাত্রী বললো আমি এখান থেকে নেমে যাব, আমি এখান থেকে নেমে গিয়ে বাসে করে রওনা দেবো এরকম। তো ওই যাত্রীর কথা শুনে স্বপনও একটু ইনডিসিশনে পড়লেন, তিনি চিন্তা করলেন তিনি কি বসে থাকবেন নাকি চলে যাবেন। এর মাঝে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে এবং আকাশ গুড় গুড় করতেছে বেশি, মানে বৃষ্টি টিপটিপ পড়া শুরু করে দিচ্ছে অলরেডি। তো স্বপন চিন্তা করতেছে যে মানে এখানে তো আটকায় গেলে তো গেলামই, যদি ঝড় বৃষ্টি শুরু হয়। তো তিনি সেই কন্ডাক্টরকে জিজ্ঞেস করেন আপনাদের ইঞ্জিন আসতে কতক্ষণ লাগবে, বলে 2-2.5 ঘন্টা লাগতে পারে। তো স্বপনের মতো চিন্তা করলো যা থাকে কপালে আমিও নেমে যাব এবং আমি হাঁটা দিব, দেখি কি অবস্থা, বাসে করে চলে যাব ঢাকায়, আর বাসে করে ঢাকায় চলে যেতে পারলে তো হইলই। তো তিনি দ্রুত, স্বপনের কাছে তেমন কিছু ছিল না, একটা ব্যাগ ছিল, তো সে জাস্ট ওটা নিয়ে ট্রেন থেকে নেমে গেল, নেমে হাঁটা দিল। তো তখন সে দেখতেছে যে আকাশ মানে মানে কঠিনভাবে মেঘ করছে, সন্ধ্যা ঘনায় আসছে একেবারে এবং বাতাস ছুটছে আর কি। তো একবার ভাবতেছে যে আসলে এই সময়টা বেরোনো ঠিক হলো কিনা, সে চিন্তা করতেছে আর হাঁটতেছে সামনে। তো ওখান থেকে হেঁটে হেঁটে বেরোয় মেন রাস্তায় আসলো, মেন রাস্তায় এসে দেখতেছে বাস আসে কিনা। তো তার সামনে যে একটা বাস শাঁ করে বেরিয়ে গেল এবং সেটা থামলো না কোনো কারণে, হয়তো জ্যাম প্যাক ছিল বা তাকে খেয়াল করে নাই। তো স্বপন একটু রাগি লাগলো। তো সে বাসটা যখন বের হয়ে গেছে ঠিক ওই সময় হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো, সে বৃষ্টির সাথে বাতাস আর কড়কড় বজ্রপাত। তো এই জায়গায় দাঁড়ায় থাকার মতো কোনো অবস্থা নাই, রাস্তার মাঝে দাঁড়ায় আছে, দুই পাশে দেখা যাচ্ছে যে একপাশে নিচু জমি আর একপাশে গাছগাছালি। তো তাড়াতাড়ি স্বপন দৌড়ানো শুরু করলো সেখান থেকে। তো দৌড়ালে আরো ভিজে যায় এবং সে কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ভিজে চুপচুপ হয়ে গেল। কিছু করার নাই, সামনের দিকে যাচ্ছে, অঝোরে বৃষ্টি নামছে এবং আকাশে মানে মুহুমুহু বজ্রপাত চমকাচ্ছে, কঠিন একটা অবস্থা। আর এর মাঝে সে খেয়াল করছে যে বাস থামার মতো কোনো অবস্থা নেই, দুইটা বাস চলে গেছে তাকে একদম পাশ কাটায়, কেউ তাকে দেখে থামেও নাই। স্বপনের কাছে একেবারে মনে হচ্ছে যে সে একটা বিপর্যস্ত অবস্থায়, আর এরকম অসহায় অবস্থা সে পড়ে নাই। এখন কিন্তু চারিদিক অন্ধকার, মানে অলরেডি সন্ধ্যা ঘনায় রাত হয়ে গেছে এবং সে নিজেকে বিষদাঘাত করতেছে যে কেন সে এরকম বেরিলো। তো প্রচন্ড বৃষ্টির তোড়ে ভিজতেছে এবং বৃষ্টির ফোঁটাগুলো মনে হচ্ছে হুলের মতো ফুটতেছে শরীরে। আর স্বপন হাঁটতেছে এবং বজ্রপাত যখন চমকাচ্ছে, বজ্রের আলোয় দেখা যাচ্ছে রাস্তা, আর ইলেকট্রিসিটি কিন্তু চলে গেছে ওইখানে, রাস্তার মধ্যে ল্যাম্পপোস্টেও আলো নাই, এরকম একটা অবস্থা। এর মাঝে মানে ওরকম বাসও আর আসতেছে না, দু একটা গাড়ি পার হয়ে যাচ্ছে, কে তার কাকে দেখে থামে। তো স্বপন হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে না, এরকম তো বৃষ্টিতে ভিজে থাকলে অবস্থা খারাপ, তার ব্যাগের মধ্যে কিছু ডকুমেন্টস আছে সেগুলো ভিজে যাচ্ছে। তো সে মানে মানে অসহায়ের মতো তাকাইতে লাগলো। তো সামনে যখন বজ্রপাত চমকাইছে, সে দেখলো যে সামনে একটা জায়গায় একটু ওই মাটির রাস্তা ধরেই আর কি হেঁটে, মানে মূল রাস্তা থেকে একটা মাটির রাস্তা চলে গেছে বাঁ দিকে, ওই যে খোলা প্রান্তর যেটা সেখান দিয়ে, সেখান থেকে দূরে গিয়ে একটা নির্মাণাধীন ভবন দেখা যাচ্ছে আর কি, ওই বজ্রপাতের আলোতে দেখতেছে বেশ বড় একটা নির্মাণাধীন ভবন। তো স্বপন চিন্তা করলো যে আমি যদি দৌড়ায় যে ওখানে উঠতে পারি, অ্যাটলিস্ট বৃষ্টি যতক্ষণ না হয় না, মানে যতক্ষণ না থামে ওখানে থাকতে পারবো। তো চিন্তা করে সে দৌড়ায় ওই মাটির রাস্তায় উঠে গেল, মাটির রাস্তা উঠে একটু দৌড়ায় গেছে। মাটির রাস্তাটা অনেকটা কিন্তু একটা পিয়ারের মতো, মানে ও মনে হচ্ছে মেন রাস্তার সাথে মিশছে আর কি, ক্ষেতের থেকে উঁচু হয়ে রাস্তা বানাইছে এবং এই রাস্তাটা নিয়ে গেছে কনস্ট্রাকশন ভবনের দিকেই আর কি। তো যাই হোক, এটার মধ্যে দিয়ে সে তাড়াতাড়ি যাচ্ছে, বৃষ্টি কিন্তু মোটেই কমে নাই, মানে অঝোরে ঝরতেছে বৃষ্টি এবং সেই পানি রাস্তায় পড়ে কাদা টাদা হয়ে গেছে, কঠিন অবস্থা। এর মধ্যে দিয়ে স্বপন যাচ্ছে, পা ছপ 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 করতে করতে ওই বিল্ডিং এর কাছে চলে আসলো। এর মাঝে তো মুহুমুহু বাত চমকাইতেছে, সে বিল্ডিং এর কাছে এসে তাকায় একবার দেখলো, মনে হলো কেউ নাই বিল্ডিং এ, মানে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ অনেক সময় দেখা যাচ্ছে মিস্ত্রিরা থাকে কিন্তু কেউই নাই। তো স্বপন তাড়াতাড়ি হেঁটে চলে গেল একেবারে বিল্ডিং এর সামনে, ছাউনির নিচে চলে গেল। তখন তাতে বৃষ্টির তোড়টা তার গায়ে থেকে বাঁচলো, মনে হলো যে হঠাৎ করে মানে এক ঝাঁক মানে এরকম বিশাল একটা পানির একটা বিশাল মানে জলের স্তর থেকে সে বের হয়ে আসছে, এরকম লাগলো তার কাছে। হাঁপ ছাড়ার মতো সে নিঃশ্বাস নিতে পারতেছিল না, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো সে ওই ছাউনির নিচে যে হেঁটে তাড়াতাড়ি ঢুকে গেল নিচতলায়, দরজার সামনে দাঁড়াইলো, কারণ পানির হ্যাচলা আসতেছিল অনেক। তো তাকে দেখতেছে অন্ধকার ভিতরে, বিল্ডিংটার ভিতরে একেবারে ঘুরঘুরটি অন্ধকার, কারণ কোনো আলো নাই তো ওইখানে, ঘুরঘুরটি অন্ধকার। তো এর মাঝে সে চিন্তা করতেছে যে সে কিন্তু আবার তার যে মোবাইল ফোনটাকে সে একটা পলিথিনে পেঁচায় পকেটে ভরছিল ট্রেন থেকে নামার আগে, যদি বৃষ্টি আসে। স্বপন এই কাজটা করতো প্রায়, বৃষ্টি আসলে সে এরকম মোবাইল ফোন ভরে ফেলতো আর কি প্লাস্টিকে। তো সে হাত দিয়ে তার মোবাইল ফোনটা হাত দিয়ে বের করলো, দেখলো যে প্লাস্টিকের ভিতরেই আছে। তো প্লাস্টিকের ভিতর থেকে বের করলো, হাতটা ঝাড়া দিয়ে বারবার হাতের থেকে পানি সরায়, কারণ মোবাইল ফোনে পানি লেগে নষ্ট হয়ে গেলে তো বিশাল একটা বাজে অবস্থা। তো মোবাইল ফোন সে চেপে মোবাইল ফোনের স্ক্রিনটা লাইট আপ করলো, তো ওই লাইটে অল্প একটু দেখা যাচ্ছে ভিতরে কনস্ট্রাকশন বিল্ডিং, এবং দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে এই কনস্ট্রাকশন বিল্ডিংটা পড়ে আছে, এটা কেউ ধরে না, মানে এই বিল্ডিংটাকে কেউ মানে ধরতেছে না কাজ করার জন্য। বোঝা যাচ্ছে যে অনেকদিন ধরে অ্যাবান্ডন পড়ে আছে এরকম, এবং মানে কোন র মেটেরিয়াল সামনে নাই, যে র বাঁশ টাশ পড়ে থাকে ওরকম না। তো স্বপন এদিকে বৃষ্টি তো হচ্ছে চরম, এবং মাঝে মাঝেই মুহুমুহ বজ্রপাত চমকাইতেছে, এবং সেটার আলো কিছুটা আসতেছে, এদিকে যখন আলো আসে তখন কিছুটা দেখা যায়। তো কিছুক্ষণ দেখতে দেখতে সে চিন্তা করলো যে এই নিচতলাটা বদ্ধ লাগতেছে তার কাছে, কারণ দেয়াল করা তো চারপাশে। সে চিন্তা করলো যে আমি সিঁড়ি দিয়ে দুই তলায় উঠি। তো সে ওখান থেকে বের হয়ে উঠে সিঁড়ি ধরে ওঠা শুরু করলো। তো সিঁড়ির জায়গাটা একটু আলো আছে, কারণ একটু খোলা মেলা ওই পাশ থেকে। তো সিঁড়ির পাড়ি দিয়ে উঠে উঠে সে দোতলায় উঠে গেল। দোতলায় উঠে দেখতেছে দোতলার কিছু অংশ দেয়াল করা আর কিছু অংশ খালি, এখানেও ফ্রেশ কোন নির্মাণ কাজের মানে অংশ নাই, যে এখানে কাজ করতেছে কনস্ট্যান্টলি যে মিস্ত্রির এরকম একটা ভাব সেরকম নাই। তো সে হেঁটে ঢুকে গেল একটা রুমের দিকে, এবং চিন্তা করতেছে এখন আর কিছু করার নাই, এখন এখানেই থাকতে হবে যতক্ষণ বৃষ্টি হয়, এরপর আস্তে ধীরে বেরোবো, কেন এরকম বৃষ্টির মধ্যে বেরোয় হাঁটা সম্ভব না, আর এই রাস্তার মধ্যে বড় বাস যদি না পাই তাহলে যে কি বিপদ হবে সেটা সে চিন্তা করতেছে। তো সে রুমে যখন ঢুকছে, ঢোকার পর দেখছে রুমের মধ্যে বড় জানালা আছে, কিন্তু সেটার মধ্যে কোনো মানে গ্রিলও নাই, কোনো কিছুই নাই, মানে খোলা রাখছে, এবং সেখান দিয়ে বৃষ্টির পানি এসে ফ্লোরের একটা অংশ ভিজে গেছে, আর বজ্রপাতের চমক দেখা যাচ্ছে। আর জানালা দিয়ে দেখা যাচ্ছে বাসার পেছনে বেশ গাছগাছালি, অনেক গাছগাছালি, মোটামুটি একটা জঙ্গলা মতো জায়গা সেখানে। তো স্বপন ঢুকে গেল, ঢুকে হাঁটতে হাঁটতে জানলার কাছে গিয়ে দেখতেছে পেছনে গাছগাছালি, এবং সেই বাতাসে গাছগাছালি নড়তেছে, আর তার নিচে মনে হলো যে কিছু মানে ভাঙাচোরা জিনিসপত্র, মানে পুরনো আমলের ইট দিয়ে রাখা। এবং তারপর সে ভালো মতো খেয়াল করলো যখন বজ্রপাত আরো কয়েকবার চমকালে, দেখলো যে ওখানে আসলে কবর ছিল, মানে কবরগুলো ওখানে ছিল, এবং সেই কবরেরই কিছু ভাঙা অংশ আর কি, মানে ইটের দিয়ে করা ছিল। তো ওগুলারই দেখে মনে হচ্ছিল যে ইট টিট রাখা ওখানে, আসলে ওইটা না, আসলে কবর ছিল, কবরের নাম ফলক টলক ছিল, সেগুলো এখন ভেঙে টেঙে একদম একাকার, মানে পুরনো কবর কয়েকটা। তো এটা দেখলো, দেখার পর সে একটু অস্বস্তি ফিল করলো স্বপন, কারণ মানে এই জায়গায় সে মানে একটা জায়গায় আসছে, কোনো মানুষ জন্য একটা খোলা বিল্ডিং এর মধ্যে ঝড়ের মধ্যে আশ্রয় নিছে, তার বাসা থেকে কত দূরে। তো এগুলো চিন্তা করতে করতে সে হঠাৎ করে বজ্রপাত যখন চমকালো তার চোখ পড়লো গাছের নিচে, গাছের নিচে মানে চোখ পড়াতে সে ভয় পেয়ে গেল, কারণ সেখানে মনে হলো যে একটা মহিলা দাঁড়ালো, এবং তার চুলগুলো এলোমেলো ভাবে আছে, মানে পাগলের মতো, মানে অনেকটা মানে একটা মানুষ যদি পাগল হয় যেরকম একটা এলোমেলো ভাবে থাকে, চুলগুলো এলোমেলো, কাপড়টা কেমন যেন এলোমেলো, সেরকম অপ্রকৃতস্থ একটা মানুষ এক সেকেন্ডের জন্য সে দেখছে। তো স্বপন একটু অস্বস্তিতে পড়ে গেল দেখে, যে মানে এইটা কি, মানে সে আসলে একটা খালি বাড়িতে আছে এরকম দূরে, এবং এখানে কাউরে চিনে না, এই জায়গায় কেমন যেন একটু লাগলো স্বপনের কাছে, মানে একটু অস্বস্তিকর লাগা শুরু করলো, মনে হলো যে এই মহিলা এখানে কি করতেছে এই বৃষ্টির মধ্যে। তো পরবর্তী সেকেন্ডে আবার যখন মানে বিজলি চমকাল, তখন স্বপন দেখতেছে যে ওখানে মহিলাটা নাই, মানে জায়গাটা খালি। তো আরো অস্বস্তি লাগা শুরু করলো, যে এক সেকেন্ডের মধ্যে এই যে মানে তুমুল বৃষ্টি হচ্ছে, গাছগাছালির জন্য ওই জায়গায় বৃষ্টি কম ঢুকতেছে, কিন্তু এই জায়গায় এই মহিলা কে। তো পরবর্তী সেকেন্ডে স্বপন চিন্তা করলো, আর এই মহিলা যদি বিল্ডিং এ চলে আসে, যেহেতু ওইখানে নাই, এই বিল্ডিং থেকে তো ওই ঈশ্বর দূরত্ব বেশি না, গাছগাছালি বা কবরগুলোর দূরত্ব বেশি না, একদম কাছেই, মানে যেহেতু পিছনে জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো স্বপনের কাছে না কেমন জানি অস্বস্তি লাগা শুরু করলো, মানে ভয় লাগা শুরু করলো, যেরকম একটা মানুষ মানে দেখতে বেশ অপ্রকৃতস্থ, এবং এই মানুষটা যদি এখানে আসে ঢুকে কেমন দিন লাগবে। তারপর সে চিন্তা করলো, আবার আরেক মনে যে হইতে পারে এখান তো হয়তো এখানেই থাকে, এই বিল্ডিং এর এদিকে থাকে হয়তো, বা এরকমই হইতে পারে, হয়তো আমি তো এখানে আসছি আমি তো জানি না। কিন্তু তার কাছে একটা অস্বস্তি লাগা শুরু করলো। তো স্বপন আস্তে করে এই পাশে শুকনা দেয়ালটার মধ্যে পিঠ দিয়ে বসলো। বসলো, চিন্তা করলো বৃষ্টি একটু কমুক, কমলে সে বের হয়ে যাবে। এদিকে অন্ধকার হয়ে গেছে কিন্তু চারিদিকে, তো বুঝতে পারছে বৃষ্টির তোড়টা কমে যাচ্ছে আস্তে আস্তে। স্বপন মানে শব্দে বুঝতে পারতেছে যে বৃষ্টি স্তিমিত হয়ে আসছে, বৃষ্টির তোড়টা কমে গেছে। এই সময় একটু পরে সে টের পেল কেউ একজন সিঁড়ির কাছে আছে। তো স্বপনে কিন্তু বেশ ভয় লাগলো, কারণ সে এতক্ষণ কিন্তু বুঝতে পারছে এই বিল্ডিংটা কোনো মানুষ নাই, কে সিঁড়ির কাছে আছে। একটু আগে সেই যে গাছের কাছে দেখছে সেই সেই মহিলা ছাড়া তার কেউ হওয়ার কথা না। এবং ঠিকই কয়েক সেকেন্ডের মধ্যে তার এই অন্ধকারের মধ্যে মানে ওই রুমের যে দরজাটা ঢোকার যে জায়গাটা সেই জায়গাটার দিয়ে কিন্তু দরজা নাই, কিন্তু দরজাটা যেহেতু খোলা এবং বাইরে দিয়ে ওই সিঁড়ির ঘরের ওই পাশ থেকে আকাশের আলো, যেটা আকাশে কিন্তু একটা আলো আছে সেটা তো মানুষ বুঝতে পারে রাতের বেলা, ডিফারেন্সটা বোঝা যায় ইনডোর আর আউটডোরে। তো আকাশের আলোটা কিন্তু সে বুঝতে পারছে এবং সেই জায়গায় মনে হচ্ছে তার দরজাটাকে আগলে মানে দরজার মধ্যে একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং অবয়বটা কিন্তু সেই যে মহিলার মতোই মনে হইল তার কাছে। তার গাটা কেমন যেন কাটা দিয়ে উঠল। স্বপন কিন্তু কিছু বলতে পারতেছে না। স্বপন কয়েকবার চিন্তা করলো কিছু বলবে না, পরে বলল কে কে আপনি। তো কোনো কথা নাই, একটু পরে দেখলো যে দুই পা সামনে চলে আসলো মহিলা ঘরের মধ্যে, পরে বললো আমি। তা আমি যখন বলছে মহিলা আর একটু সামনে আসছে, মহিলাটা কণ্ঠটা জানি কেমন খ্যানখ্যানে টাইপের একটা কণ্ঠ, মানে খুব স্বাভাবিক কণ্ঠ না, আবার হতেও পারে তার কাছে অস্বাভাবিক লাগছে স্বপনের কাছে। এই সময় বজ্রপাত চমকাইছে বাইরে, বিজলির আলোতে সে মহিলাটার চেহারা দেখলো। মহিলার চেহারার মধ্যে অনেক কুঞ্চন, মানে একদম চামড়া কোঁচকানো, বেশ বয়স হয়ে গেছে এবং চুলগুলা কালো সাদা মিলানো, এবং কেমন জানি মানে চোখের যে দৃষ্টিটা কেমন ঘোলাটে, মনে হইতেছে চোখের মানে যতটুকু দেখা যায় দেখতে পারছে সে এক এক লেন্সে, তার কাছে মনে হচ্ছে ঘোলাটে কেমন জানি, মানে ইনা মানে চোখটা খুব স্বচ্ছ টাইপের না। আবার বজ্রপাত চমকাইলো এবং সে দেখলো যে মহিলা ওই আলোর জায়গায় নাই, মানে যেখানে দাঁড়ায় ছিল জানলার আলোটা সেখানে নাই, তার থেকে দুই হাত সামনে সে যেখানে বসেছিল তার সে কিন্তু বেশ মোটামুটি ছায়া বসেছিল, মানে আলো আকাশের আলোর মধ্যে পড়ে নাই, সে দেয়ালের সাথে বসেছিল। দেখলো তার থেকে দুই হাত সামনে অবয়বটা দাঁড়ানো এবং স্বপন একটা উদ্ভট গন্ধ পাইতেছে, এবং গন্ধটা কর্পূরের সাথে অনেক মিল, কর্পূর যেরকম সেরকম, মানে স্বপনের কাছে কেমন জানি মানে অন্যরকম লাগা শুরু করলো। সে চিন্তা করলো যে ঘটনা কি, যে কিসের গন্ধ, কর্পূর, কর্পূরের গন্ধ সে পাচ্ছে, কারণ এই কর্পূর সাধারণত গন্ধ পায় সে লাশের কাছে গেলে, কর্পূর দেওয়া থাকতো লাশের এখানে যাতে গন্ধ না হয় জন্য নাকের কাছে দিয়ে দিত, সেরকম একটা গন্ধ তার কাছে লাগা শুরু করলো। হঠাৎ করে সে শুনলো যে মহিলাটা বলে উঠল বাইর যাবি আমার লয়ে যা। তো মানে স্বপন আসলে কেঁপে উঠলো, বাইর যাবি আমার লয়ে যা মানে, সে কিছু বলতে পারলো না কয়েক সেকেন্ড, এবং তারপর হঠাৎ করে তার মনে হলো তার সারা শরীর ঝিম ধরে গেছে, কেমন জানি মনে হচ্ছে মাথার চুল থেকে একটা ঠান্ডা স্রোত নেমে আসতেছে তার শরীরে, মানে কেমন জানি মানুষের যেমন মানে গুজবাম্প হলে যেরকম লাগে সেরকম, কিন্তু মানে অন্যরকম একটা অনুভূতি, কেমন জানি ঝিনঝিন ঝিনঝিন করতেছে মাথার চুল থেকে, মানে ইলেকট্রিক শক নেমে গেল তার মানে একেবারে শরীর পর্যন্ত, স্পাইন পর্যন্ত। এবং পরবর্তী সেকেন্ডে সে আর দেখলো না মহিলাটা ওখানে নাই, মহিলাটা নাই, এবং স্বপন নিজের শরীরটা মনে হচ্ছে যে অসম্ভব রকম ভারী ক্লান্ত এরকম ফিল হওয়া শুরু হল, এবং তার মন মেজাজ কেমন যেন খিচড়ে যাচ্ছে। সে কোনো মতো উঠে দাঁড়াইলো, উঠে দাঁড়ায় দেখতেছে সে অনেক ভারী ফিল করতেছে, তার মনে হচ্ছে তার কাঁধের উপর কোনো বোঝা চাপাই দিছে কেউ, তার কাঁধের উপর কোনো বোঝা চাপাই দিছে। এইটা স্বপনের ফিল করা জিনিস, স্বপন যেটা বলছে হাউ হি ফেল্ট ওই সময়, তার কাছে মনে হচ্ছে যে তার শরীরের উপর কেউ একটা বোঝা চাপাই দিছে তার ঘাড়ের উপরে। সে উঠে দাঁড়ায় স্থিরভাবে চিন্তা করতে পারতেছে না, তার চিন্তা চেতনা কেমন জানি হয়ে যাচ্ছে, আর খুব রাগ উঠতেছে, খুব বিরক্তি লাগতেছে। সে মনে মনে চিন্তা করলো আমি এখানে বসে আছি কেন, সে হাঁটা দেয় ওখান থেকে, এবং তার ব্যাগটারে হাতে নিয়ে সে হেঁটে যাচ্ছে একদম সিঁড়ি দিয়ে খটখট করে নেমে সে যাওয়া শুরু করে। কিন্তু তার মনে হচ্ছে তার অনেক ওজন, আর তার কাছে মনে হচ্ছে যে তার মাথাটাকে ধরে কেউ গাইড করতেছে তারে, মানে এদিক ওদিক ঘুরাইতেছে মাথা তার ঘাড়ের উপর বসে, এরকম তার ফিল। সে নিজের অজান্তেই নিজের ঘাড়ে কয়েকবার হাত দিছে, দেখলো যে না ঘাড়ে তো নর্মাল ফিল হয় কিন্তু অনেক ওজন। তো স্বপন হাঁটতে হাঁটতে চলে আসলো রাস্তায়, মূল রাস্তায়, সেখানে বৃষ্টি প্রায় থেমে গেছে, এখন ঝিরঝির বৃষ্টি পড়তেছে, কিচ্ছু নাই সেখানে, মানে কোনো বাস চলতেছে না, কিচ্ছু না, পুরো খালি রাস্তায় জায়গায় জায়গায় আবার পানি জমছে। সেই পানি টপকায় স্বপন হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে কখন সামনে চলে আসছে, অনেক দূর চলে আসছে সে, ঠিক নাই। সে আসলে বলতে পারতেছে না যে সে কিভাবে যাবে। তো তখন হঠাৎ করে দূর থেকে একটা বাসের আলো দেখলো, বাসের আলো দেখলো, বাসটার সামনে সে দাঁড়ায় গেল একদম, মানে বাসটা মোটামুটি স্পিডেই আসতেছিল। স্বপন কি জানি মন হইল তার, আসলে তার মন তখন মানে পুরো বুঝতে পারছে না তার মনে কি আসছে, সে একেবারে রাস্তার মাঝখানে যেয়ে দুই হাত মিলে দাঁড়ায় গেছে। তো স্বপন বলছে যে এখনো তার স্মৃতিতে ভাসে যে কোনো স্বাভাবিক মানুষ এভাবে দাঁড়াইতে পারে না, সে কোনো ইনটক্সিকেশনের আন্ডারে থাকলে যদি কেউ নেশাখোর হয় সেটা অন্য কথা, কিন্তু সাধারণ মানুষ এইভাবে কখনো দাঁড়ানোর মতো হয় না আর কি। তো স্বপন ওইখানে দাঁড়ায় দুই হাত এরকম মেলে দিছে, তো বাসটা নাকি দূর থেকে ব্রেক করছে, বেশ খানিকটা ব্রেক করে এবং শব্দ তুলে তার থেকে প্রায় দুই হাত দূরে এসে পিছন দিকটা একদম বাঁকায় যেয়ে থামছে, মানে পিছলাই গেছে, পিছনের চাকা কাইন্ড অফ স্কিড করছে এরকম আর কি। এরকম থামছে, থেমে ওই ভিতর থেকে কন্ডাক্টর নেমে আসছে, এসে তার সাথে চিল্লা চিল্লি হেল্পার। তো স্বপন নাকি একটা ধমক দিছে ওই লোকটার দিকে তাকায়, সেই কন্ডাক্টরের দিকে তাকায় না, একটা ধমক দিছে, এমন ভাবে ধমক দিছে সেই ধমকে নাকি কন্ডাক্টর একদম চুপ হয়ে গেছে, তার দিকে তাকায় কথাই বলতে পারেনি। তো স্বপন হেঁটে যেয়ে বাসে উঠছে এবং সে কোনো কথা বলে নাই, ড্রাইভারও অবাক হয়ে তাকায় ছিল তার দিকে যতটুক তার মনে পড়ে, তার মনে পড়ার জিনিসটা। এবং স্বপনের ফিল হচ্ছিল যে ঠিকই তার ঘাড়ের মধ্যে কেউ বসে তার মাথাটাকে ঘুরাচ্ছে বারবার, এরকম ফিল নাকি হচ্ছিল। যাই হোক, এইভাবে চলতে চলতে এক সময় তাকে ঢাকায় এনে নামিয়ে দেয় মহাখালীতে। মহাখালীতে নামানোর পর সে ওখান থেকে বাস থেকে নেমে যায় এবং মাঝখানে ভাড়া চেয়েছে, স্বপন ভাড়া দিছে। হেঁটে হেঁটে সে খুঁজতেছে, এখন বৃষ্টি শেষ হচ্ছে, রাত হয়ে গেছে তখন ঢাকায়, অলরেডি রাত হয়ে গেছে এবং কোনো গাড়ি ঘোড়া তখন তেমন নাই আর কি, মানে পাবলিক ট্রান্সপোর্টেশন তেমন কিছুই নাই, কারণ সে পুরান ঢাকায় যাবে কিভাবে। তো স্বপন হাঁটতেছে হাঁটতেছে, তো এক রিক্সাওয়ালাকে সে জিজ্ঞেস করছে যে যাবে নাকি, তো রিক্সাওয়ালা তাকে বলছে যাবে না। স্বপন নাকি রিক্সাওয়ালাকে প্রচন্ড একটা চড় মারছে এবং চড়ের চোটে রিক্সাওয়ালা ছিটকে দুই হাত দূরে পড়ে গেছে এবং রিক্সাওয়ালা ভয়ে হা করে তাকাইছিল স্বপনের দিকে। স্বপন কিছু না বলে হাঁটা ধরছে এবং এগুলো তার মনে আছে পরবর্তীতে স্বপনের। এবং এক পর্যায়ে সে ওখান থেকে একটা সিএনজি পায়, সে সিএনজি এলাকায় সে ধমক দিয়ে রাজি করায় সে পুরান ঢাকায় যায়। তো বাসায় যখন সে পৌঁছাইছে তার নাকি চোখের সব দৃষ্টি ব্লারে হয়ে গেছিল, মানে সে ঠিক মতো বুঝতে পারতেছিল না। তার বাড়িটা ছিল দোতলার উপরে, সিঁড়ি দিয়ে উঠছে, পুরান ঢাকার পুরনো সিঁড়ি, পুরনো বাড়ির সিঁড়ি উঠছে, তার কাছে কেমন জানি লাগতেছিল, বাসার মধ্যে আসার পর কেমন জানি লাগতেছিল। এবং সে যখন বাসার মধ্যে ঢুকে তার স্ত্রী দরজা খুলে, এবং তাদের তখন ছেলে মেয়ে নাই কোনো, সে আর তার স্ত্রী থাকতো, তো তার স্ত্রী দরজা খুলছে, দরজা খুলে তাকে বলতেছে যে কি ব্যাপার, তোমাকে এরকম অবস্থা কেন, বৃষ্টিতে ভিজে এসে দিয়েছে। সে নাকি কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে বলছে যে খিদা লাগছে, খাবার দাও বলে সে ঘরে চলে যায়। তা তার স্ত্রী খুব অবাক, কারণ এরকম আচরণ নাকি স্বপন কখনোই করতো না বাসায়, তার স্ত্রীর সাথে অবশ্যই না। তো সে যে ফ্রেশ হতে চলে যায় বাসায়, তো তার স্ত্রী ভাবে হয়তো ক্লান্ত হয়ে আসছে এত দূর থেকে জার্নি করে, তার স্ত্রী খাবার দাবার রেডি করে। তো স্বপন একটু পর আসে এবং সে কাপড় চেঞ্জ করে নেই, ওইভাবেই মানে সে যেভাবে ছিল সেভাবেই সে এসে ঢুকছে বসে। তার স্ত্রী অবাক হয়ে যায়, বলে কি ব্যাপার তুমি চেঞ্জ করলে না, সে নাকি কোনো কথা না বলে টেবিলে বসে পড়ে বলে খাবো। তো তার স্ত্রী খাবার দেয়, স্বপন বলছে যে সে কোন কেয়ার না করে তার স্ত্রী যা খেতে দিছিল তাকে, তাদের বাসায় কই মাছ রান্না হয়েছিল, সে কই মাছ যে কটা ছিল সবগুলো কই মাছ সে খেয়ে ফেলে, খেয়ে সে এখানে বসে থাকে টেবিলে। তার স্ত্রী নাকি অবাক হয়ে যায় তার আচরণে। তো যাই হোক, তারপরে তার স্ত্রী স্বপনকে বলে যে তার মাথা মুছে দিবে, এগুলো বলে। তো স্বপন রাজি হইতে থাকে না, তো তার স্ত্রী এই পর্যায়ে তাকে জোর করে মাথা মুছে দেয় এবং ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে যায় বলে তুমি ড্রেস চেঞ্জ করো, তার ড্রেস দেয়। তো যাই হোক, তার স্ত্রী জোর করেই তাকে এগুলো চেঞ্জ করা এরকম বলে, ঘুমায় যাও ক্লান্ত হয়েছে এই সেই। তো স্বপন কোনো কথা বলছে না, তার স্ত্রী তাকে বলে কি ব্যাপার তোমার কি হয়েছে, কথা বলো না কেন, কিচ্ছু বলে না স্বপন। স্বপন দিয়ে শুয়ে পড়ে বিছানার মধ্যে এবং সে নাকি অনেক ক্লান্ত ফিল করতে থাকে, কিন্তু তখনও তার মনে হয় ঠিক তার সেই যে দুই পাশের কাঁধের মধ্যে কেউ বসে আছে, পা দিয়ে পাড়ায় এরকম লাগতেছে তার কাছে, এই ফিলটা স্বপন হচ্ছিল এবং তার মাথা ঠিক মতো কাজ করতেছিল না। তো পরবর্তী অংশটা স্বপনের স্ত্রীর কাছ থেকে স্বপন ভালো মতো শুনছিল এবং সেগুলাই আসলে আমি বলি এখন, স্বপন যেটা আমাদের কাছে শেয়ার করছে। স্বপনের স্ত্রী নাকি ঘুমিয়েছিল, অনেক রাত হয়েছে এবং মানে গভীর রাতে ঘুমাইছিল এবং তার মানে একবারে ঘুমিয়ে ডুবেছিল সে। তো হঠাৎ সে দুঃস্বপ্ন দেখে মানে একেবারে ধর্মর করে উঠে বসে একবারে ভয় কাঁপতেছে, গলা শুকায় গেছে আর চিন্তা করে যে মনে হচ্ছে মানে একেবারে রিয়েলিস্টিক একটা স্বপ্ন দেখছে, একটা মানে বেশ বাজে দুঃস্বপ্ন দেখছে। তো সে তাকে হঠাৎ দেখে পাশে স্বপন নাই, তো সে চিন্তা করলো স্বপন কই গেল, মানে সাধারণত স্বপন যদি উঠে রেস্টরুমে যায় তো ওকে ডাক দেয়, মানে তার ওয়াইফকে ডাক দেয় বলো যে আমি রেস্টরুমে যাচ্ছি, কিন্তু আজকে ঢাকে নাই কেন। তো তার কাছে খুব অবাক লাগলো যে কোথায়। তো এই জন্য সে মানে একটু তাকায় দেখে ঘরের মধ্যে একটা ডিম লাইট জ্বলতেছিল, মানে ছোট্ট জিরো পাওয়ারের বাল্ব যেটাকে বলে। ডিম লাইটের আলোতে হালকা আলোকিত হয়ে আছে ঘরটা, কিন্তু সবর নাই। তো সে চিন্তা করে কোথায়, বাথরুমে গেলে তো আমাকে বলবে। তারপর সে তারপর শুয়ে আছে, মনে হয় বাথরুমে গেছে, আমাকে বলে নাই, হয়তো ক্লান্ত কালকে আসছে কাজ থেকে। তো একটু পরে সে বাথরুমের মধ্যে শব্দ পায়, মনে হচ্ছে কে কথা বলতেছে, এবং খুব মানে মজা করে করে কথা বলতেছে, মানে হেসে হেসে কথা বলতেছে, নিচু স্বরে এরকম পুরুষ কণ্ঠেরই। তো তার কাছে মনে হলো যে তার হাজবেন্ডই কথা বলছে, বাট এইরকম কথা বলতে তো কারোর সাথে শুনে নাই সে। মনে হচ্ছে যে বেশ কেমন করে জানি কথা বলতেছে, খুব মানে হাসতে হাসতে চুপচাপ আস্তে আস্তে লুকায় লুকায় কথা বলে যেরকম মানুষ এরকম। তো তার কাছে একটু অস্বস্তি লাগে যে ঘটনাটা কি ঘটছে। তো স্বপন স্ত্রী উঠে বসে বিছানায়, উঠে সে আস্তে আস্তে করে হেঁটে তাদের বাথরুমের দিকে যায়। তো যত বাথরুমের কাছে যাচ্ছে তত শব্দটা আরো স্পষ্ট হচ্ছে, মনে হচ্ছে কথা বলতে স্বপনেরই কণ্ঠ, কিন্তু মানে উদ্ভট, মানে এইটা মানে একদম রহস্যময় লাগতেছে কণ্ঠটা তার কাছে, মনে হচ্ছে যে এরকম কেন। ভাবতে ভাবতে সে বাথরুমের দরজার কাছে গেছে, কি বলতেছে স্বপন সেটা কিন্তু সে বুঝতে পারতেছে না, কিছু একটা বলতেছে আবার হাসতেছে হালকা হালকা। তো সে আস্তে করে দেখে যে বাথরুমের দরজার ফাঁক দিয়ে, ফাঁক করা কিন্তু বাথরুমের দরজা, মোটামুটি একটু একটু করে খোলা, সেখান থেকে কোনো আলো আসতেছে না, মানে বাতি নিভানো, বাতি নিভানো অবস্থা স্বপন কি করতেছে বাথরুমের ভেতরে। তো সে আস্তে করে দরজাটাকে মেলে ধরে, মেলে ধরার মানে মানে আস্তে করে ঠেলা দিয়ে সরে মানে খুলে ফেলে আর কি, পুরোটা মেলে দেয়। তো মেলে দেওয়ার পরে সে শুনতেছে স্বপন হাসতেছে, মানে আস্তে আস্তে কিভাবে জেনে হাসতেছে, কণ্ঠের ভিতর থেকে হাসি আসতেছে। আর এই যে ডিম লাইটের আলো যতটুকু ঢুকছে ততটুকু তো বোঝা যাচ্ছে যে সামনে স্বপন কোমরের উপরে বসে আছে, কোমরের উপর বসে আছে, এবং মানে কেমন করে বসে আছে এটা অবাক, মানে একটু ডিফারেন্ট টাইপের। তো সে সাথে সাথে বাতিটা জ্বালায় দেয় বাথরুমে, বাতি জ্বালানোর সাথে সাথে দেখে কোমরের সিটটা নামানো, সিটের উপরে স্বপন বসে আছে, চেয়ার মানে একটা চেয়ারের মতো বসে আছে, এবং সে তাকায় আছে তার দিকে কেমন একটা মুখে, এবং মানে উদ্ভ্রান্ত দৃষ্টি, আর তার মুখের চারপাশে কিছু একটা লেগে আছে, মানে সে খেয়াল করলো যে তার যে ই ছিল ওখানে বেসিন ছিল, বেসিনের নিচে কাবার্ড, কাবার্ডের মধ্যে সে ছাই রাখতো, আর সেই ছাই মানে এই ছাই দিয়ে মাছ টাচ করতো ওইখানে, তো ছাইটা এখানে থাকতো তার। স্বপন এই ছাই নিয়ে মুখের মধ্যে মেখে বসে আছে, মানে তার মুখের মধ্যে মানে মনে হচ্ছে সে ছাই খাইছে মুখের মধ্যে, মানে ঠোঁট থেকে একদম তার থুতনি পর্যন্ত ছাইয়েরই লাগানো, এবং সে উদ্ভট ভাবে তাকায় আছে তার দিকে, তার দিক তাকায় কিভাবে জেনে হাসলো, এসে বসে এদিকে আসো এদিকে আসো ডাকতেছে স্ত্রীকে। জিনিসটাতে এতভাবে যে স্বপনের বউ সে চিৎকার করে উঠছে, আর স্বপন পাগলের মতো তার দিকে লাফ দিছে একদম কিস্তি খেয়ে করে, কেমন করে জানি। তো সেও মানে খুব মানে শুকনা পাতা ছিল, খুব দ্রুত সে কাটায় ওখান থেকে বের হয়ে দৌড় দিয়ে ঘরের বাইরে চলে গেছে, ঘরের বাইরে দিয়ে, ঘরের বাইরে দিয়ে সে যে হ্যাজবল ছিল সেটা লাগাই দিছে ঘরের দরজা। আর স্বপন নাকি দরজার মধ্যে মারতেছে জোরে জোরে, এবং চিৎকার করতেছে একদম মানে গুম গুম কণ্ঠে। তো স্বপনের স্ত্রী প্রচন্ড ভয় পেয়েছে, সে কি করবে বুঝে পারতেছে না, এরকম রাত মাঝ রাতের মধ্যে, মানে রাত তখন দুটা তিনটা বাজে এরকম সামথিং লাইক দ্যাট। তো সে নাকি দৌড় দিয়ে বের হয়ে গেছে ঘর থেকে, উপরের তালায় তার ভাসুর থাকতো, মানে স্বপনের বড় ভাই থাকতো, সেই বাসায় যেয়ে সে জোরে জোরে নক করতেছে তিন তলায়। তো জোরে জোরে নক করার পর তারাও ভীত সন্ত্রস্ত ভাবে বেরিয়েছে, স্বপনের ভাসুরা ভাসুরের বউ কি হয়েছে। তো মানে স্বপনের স্ত্রী তখন কাঁদতে কাঁদতে ভাসুরের ওয়াইফ রে ঘরে বলতেছে যে ভাবি বাসায় চলেন, আমি ভয় একদম শেষ, কি হয়েছে বলো। সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, বলে যে আপনি চলেন বাসায়। তো তার ভাসুরা আসলে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এসে বলতেছে যে স্বপন পাগলের মতো করতেছে, এসে আমারে মারতে যেতেছে। তো তার ভাই বলে যারি এটা কেমন স্বপন তো এরকম না। তো সেও নেমে আসে, তার ভাবি সহ নেমে আসে, এসে বাসায় ঢুকে তারা ঢুকে তার ভাই দরজার হ্যাজবলটা খুলে, খোলার সাথে সাথেই দরজার থেকে লাফ দিয়ে বেরো তার ভাইকে একদম পেড়ে ফেলে স্বপন মাটিতে, পেলে একদম গলা টিপে ধরে, এবং সে মুখ দিয়ে তার কষা গড়াচ্ছে এবং লালা গড়াইতেছে ঠোঁট দিয়ে। তো তার ভাই ছুটাইতেই পারতেছে না, তখন তারা তিনজন মিলে স্বপনকে ছাড়ায়, ছাড়ানোর পরে তার ভাই ধরে তাকে ই করে ফেলে, তার ভাই আরো শক্তিশালী ছিল তার থেকে, তারপরে মনে শক্তিতে পারতেছি না, তিনজন মিলেও পারতেছে না। তো স্বপনকে অনেক কষ্টে তাদের ঘরে কাপড় দিয়ে, মানে ঘরে দড়ি টড়ি ছিল না, কাপড় টাওয়েল এগুলো দিয়ে পেঁচায় বেঁধে ফেলে তার ভাই হাত বেঁধে, কিন্তু সে মশলা মুসরি করতেছিল, এবং সেই ওই অবস্থায় মাছ যেভাবে ফ্লোরে লাফায় সেভাবে লাফাচ্ছিল স্বপন, এবং তার মাথা টুকতেছিল এবং অকথ্য ভাষা গালাগালি করতেছিল সবাইকে। তো যাই হোক, স্বপনকে ওইভাবে রেখে রাতে তখন তার ভাই দোয়া দরুদ পড়া শুরু করলো, তার ওয়াইফকে বলল, মানে স্বপনের স্ত্রীকে জিজ্ঞেস করলো কি হয়েছিল। তো বলল যে ভাইয়া রাত্রেবেলা এরকম যখন আসছে তখন থেকে এরকম করতেছে, কেমন জানি আচরণ ছিল, তো রাত্রেতেই ঘটনা। তো যাই হোক, তিনি দোয়াদুরুদ পড়লেন, তার স্ত্রীও দোয়াদুরুদ পড়লো, মানে তারা অনেক কষ্টই করে স্বপনকে দেখা গেল একটু ঠান্ডা হলো চেপে ধরে রাখছিল তার ভাই বিছানার সাথে। একটা সময় দেখা গেল যে স্বপন মানে মোটামুটি সে ঘুমায় গেছে, তারা কোনো সেন্স নাই। তো তার ভাই দোয়া পড়তে পড়তে পাশে বসে থাকলো। সকাল হওয়ার পরে বলল যে তোমাদেরকে দেখে আমি এভাবে যেতে সাহস পাইতেছি না। তিনি ফোন করলেন তার এক ভাইগনাকে, এবং সে ভাইগনা আসলো। ভাইগনা আসার পর ভাইগনারে বলল যে তুই থাক, তোর মামিদের সাথে থাক, আর আমি যাইতেছি। তো তিনি স্বপনের বড় ভাই গেলেন, গিয়ে ওখানকার তাদের ওখানকার যে মসজিদের যিনি হুজুর ছিলেন তাকে নিয়ে আসলেন। তো মসজিদের হুজুর বাসায় আসার পরে বললেন যে মানে তিনি এসে বাসায় ঢুকে বলতেছেন যে বাসার মধ্যে মানে একটা মানে বাজে জিনের প্রভাব পাইতেছি, বাজে জিন আছে এই বাসার মধ্যেই আছে। তো এইটা যখন তিনি বলতেছেন ওই পাশ থেকে নাকি স্বপন উঠে মানে হাসতেছে আর গালি দিতেছে তাকে, অকথ্য ভাষায় গালি দিতেছে, কেন হুজুরকে গালি দিতেছে। হুজুর তখন দোয়া পড়া শুরু করলেন এবং তিনি রুকাইয়া করার চেষ্টা করলেন, কিন্তু অনেকক্ষণ রুকাইয়া করেও তিনি পারলেন না সরাইতে, মানে এটা স্বপনের কাছে আসে। যতটুকু জানা গেল যে স্বপন তার বাসার কাছে যেখানে সে ছিল সেই জায়গায় গেছিল, এবং তার স্বপনকে দেখে ভালো লাগছে, সে স্বপনের কাছ থেকে যাবে না। তো হুজুর অনেক রকম বাহেস করলো এবং সে বাহেসে কাজ হলো না, কঠিন অবস্থা। তো তিনি তখন বললেন যে আমি তো এখন পারতেছি না, তবে আমি আসরের আগে এখানকার ই আছে, মানে এই যে এখানে একটা বড় ওখানে একটা ই ছিল আর কি, মানে একটা মাজার শরীফের মতো বলতেছে যে ওখান থেকে ওখানকার যিনি হুজুর আছেন ওনাকে নিয়ে আসতে পারি। স্বপনকে তো ওখানে নেওয়া যাবে না, স্বপনকে নেওয়া যাবে না, মানে ও যাবে না, আমি জিজ্ঞেস করছিলাম যাবে না, এবং ও নিতে পারবেন না, সমস্যা করবে, রাস্তায় পলায় যাবে। তো যাই হোক, বিকালবেলা ওই হুজুর অনেক রিকোয়েস্ট করে ওই পীর সাহেবের ওখান থেকে যিনি গদির এসেছিলেন তাকে নিয়ে আসেন। তো উনি অনেক বড় একজন আলেম মানুষ, এবং তিনি এসেই বাসার দিকে তাকায় দোয়া পড়তে পড়তে ঢুকেন। তিনি বুঝেন যে ঘরের মধ্যে ঢুকে দোয়া পড়তেছিলেন, এবং তিনি যখন স্বপনের রুমে ঢুকলেন, স্বপন যে রুমে ছিল, স্বপন নাকি ওনাকে দেখে সালাম দিছেন, একদম একদম সালাম দিছেন। দেওয়ার পর তিনি জিজ্ঞেস একদম সরাসরি তিনি জিজ্ঞেস করলেন যে কি চাস, এই ছেলের দর্শন কেন? তখন নাকি বলল যে আমার বাসার কাছে আইছিল, বাসার কাছে আইসে আমার ডিস্টার্ব করছে, এখন ওই বাড়িতে অনেকদিন থাকছি, অনেক বছর হয়েছে, শত বছর হয়ে গেছে ওই বাড়িতে থাকছি, আর থাকুম না, অনেক দেখছি অল্লা গায়া পড়ছে, ওরা ভাল লাগছে, এখানে থাকুম। তো তখন সেই বীর সাহেব বললেন যে না, এখানে থাকা যাবে না। তারপর তিনি ওখানে রুকাইয়া করেন, রুকাইয়া তো আপনারা জানেন প্রসিজার যেরকম হয়, ওই ঘরের মধ্যে তিনি দোয়া দরুদ পড়েন এবং ঘর ই করে তারপর সবাইকে বন্ধ করে নিতে বলেন শরীর। তো তারপর তিনি চেষ্টা করেন জিনটাকে তাড়াইতে, তো জিনটা যেতে চায় না, সে যাবেই না, মানে নাছোড় বান্দা সে যাবে না। তো তখন নাকি হুজুরটা স্বপনের ভাইকে দিয়ে একটা মাটির একটা কলসি নিয়ে আসান, ছোট্ট একটা কলসি, এবং বলে যে কলসির মাথায় একটা ছোট্ট ঢাকনা আনবেন, ওই যে বাচ্চারা ছেলেরা ছেলেপেলেরা খেলে যে মাটির সরা, ওইটা নিয়ে আসবেন, ওইটার মাথায় যাতে ফিট হয় এরকম। এইটা আনতে বলার পরই নাকি খুব চিৎকার করতে থাকে স্বপন, মানে তার চিৎকারে মনে হচ্ছে যে একেবারে ঘর বাড়ি ভেঙে যাবে এরকম। তো তিনি ওই মৌলভী সাহেব তার হাত চেপে ধরেন, পীর সাহেব, এবং দোয়া পড়তে থাকেন এবং ইশারা করেন নিয়ে আসতে। তো যখন নিয়ে আসছে, সে কলসি নিয়ে আসছে, এবং তিনি সেই কলসির মধ্যে ওই জিনকে বন্দি করেন। মানে খুব একটা অবাক কাণ্ড ছিল স্বপন, নাকি তিনি যখন কমান্ড করেন যে কলসির মধ্যে ঢুকতে, প্রথমে ঢুকতে যাচ্ছিল মাথা নাড়ে, পরে নাকি স্বপন ঠিক কলসির যে জায়গায় মানে পানি ঢালি আমরা সে জায়গায় মুখ নিয়ে একদম মুখটা লাগায় দিয়ে এরকম মাথা নাড়া দিয়েছে জোরে, মাথা নাড়া দাঁড়া দিয়ে তারপর উল্টা হয়ে পড়ে গেছে সে একদম হুশ নাই। আর তখনই পীর সাহেব ওই সরাটা দিয়ে মুখটা বন্ধ করেন, বন্ধ করে তিনি দোয়া পড়ে ফু দিতে থাকেন ওইটার ভেতরে, বারবার দোয়া পড়ে ফু দেন, এবং তারপর ওইটাকে বলেন যেটা এখন আটকায় দিছি তো আপনারা একটু নিয়ে আসেন, আটা গুলাই নিয়ে আসেন। তো স্বপনের স্ত্রী যে আটা গুলাই নিয়ে আসে এবং আটা দিয়ে মুখটা সিল করেন, বলেন যে এরপর এটা মাটি দিয়ে সিল করতে হবে, এবং তারপরে এটা আমি একটা কোথাও পুঁতে ফেলবো। তো সাধারণত আমরা এটাকে কবরস্থানে পুঁতি, কবরস্থানে কোনো মাটিতে আরো বেশি গভীর করে, মানে অনেক গভীর করে সেখানে পুঁতে ফেলি। তো এইটাই হচ্ছে একমাত্র সমাধান, এছাড়া যদি কারো বাসায় গাছ থাকে সেই গাছের গোড়ায় পোঁতা যায়। তো কবরস্থানে পুঁতলে একটা সমস্যা হচ্ছে যে কবরস্থানে অনেক সময় খোঁড়াখুড়ি হয়, অনেক কবরের জন্য খুঁড়ে, তো সেইখানে কিন্তু সমস্যা হলো যদি ওই কবর খুঁড়তে যে এটা ছাড়া পেয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ক্ষতি করবে। হ্যাঁ, আমার তো ক্ষতি করতে পারবে না, আপনাদের ক্ষতি করবে। তার থেকে যদি আপনাদের কোনো ডেজিগনেটেড জায়গা থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। তো স্বপনের বড় ভাই নাকি তখন তাদের বাসার পিছনে গাছ ছিল দুই তিনটা, এবং তা অনেক পুরনো বাড়ি, তাদের পূর্বপুরুষের গাছ এগুলো, বস ওই গাছ একটা ছিল বড় একটা, ওখানে নারকেল গাছ ছিল, বস ওইটার ঘোড়ার পাশে কোথাও যদি পুঁতে ফেলতে পারেন তাহলে হইল, ওইটা তো কেউ ধরবে না। তো তারা নাকি লোক আনায় সেই কলসিটা ওইখানে মাটির নিচে বেশ গভীর করে ওই জায়গায় পুঁতে ফেলে, ওই কলসিটা পুঁতে ফেলে এবং হুজুর নিজে মাটি দিয়ে ওখানে চাপা দিয়ে দেয় এবং আটকা দেয়। তো স্বপনদের বাড়িটা পরবর্তীতে কিন্তু ডেভেলপাররা নিছে এবং ডেভেলপাররা নিয়ে যখন কাজ করছে তখনও ওই জায়গায় কাজ করতে দেয় নাই স্বপনের ভাই, গাছগাছালি এই সাইড থেকে কাজ করাইছে এবং আসলেও তারা চাইছিল জায়গাটা একটু খোলা রাখতে। তো স্বপন কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে যায়, তার মাথায় ওই যে স্মৃতিগুলো ছিল সেগুলো একদমই ধোঁয়াশা, যেগুলো হচ্ছে সে তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করছে, বাথরুমে বসেছিল বা তার ভাইকে অ্যাটাক করছে, এগুলো একদম ধোঁয়াশা স্মৃতি হয়ে গেছে তার। মানে হালকা হালকা দুঃস্বপ্নের মতো মনে পড়ে, এগুলো তার মনে নাই, বাট তার কাছে এর আগ পর্যন্ত যেটা মনে হয়েছিল যে তার ঘাড়ের মধ্যে কেউ বসে আছে সারাক্ষণ, এটা তার মনে হইত। এবং স্বপন পরবর্তীতে সব ঘটনা শুনে তার পরিবারের কাছ থেকে এবং সে বেশ ভয় পায়, সে ভয় পায়। এবং একটা ব্যাপার হচ্ছে ওই বাসা সম্বন্ধে, স্বপনের বাসা পরে ডেভেলপাররা নিয়ে করছে, বাট ব্যাপার হচ্ছে ওই বাসার পিছনে যে গাছগাছালির কাছে জায়গাটাতে ওইখানে নাকি অনেকে রাতের বেলা চাপা কান্নার শব্দ শুনে, এখনো শুনে। এটা স্বপন বলছে যে এখনো নাকি অনেকে মনে হয় যে কোনো মহিলা কাঁদতেছে চাপা ওই গাছের কাছে গেলে, তো ওই ওই এলাকাটা দিয়ে হাঁটতে দিয়ে ভয় ওখানে কেউ যায় না, তাদের বাসার কেউ যায় না, বা যারা এই কান্না শুনছে তারা তো মানে ভয় ওখানে যাওয়ার প্রশ্নই আসে না। তো এই হচ্ছে স্বপনের বাসা এবং এখনো সেই কান্নার শব্দ নাকি শোনা যায়। তো এই হচ্ছে স্বপনের শেয়ার করা ঘটনা, তার সাথে যেটা ঘটছিল। এবং স্বপন একটা নতুন যেই ডেটাটা দিছে বা যেই ডেটাটা আমি স্বপনের কাছ থেকে শুনলাম, সেটাতে আমার কাছে মনে হলো যে আসলে এটা কিন্তু একটা জিনিস, এটা অনেকেই কিন্তু জান না, যারাই পজেসড হয় বা পজেসড হওয়ার পর তাদের ফিলিংসটা কেমন থাকে সেটা কিন্তু খুব একটা পাওয়া যায় না, এই ডেটাটা খুব কমই পাওয়া যায়। এখানে কিন্তু স্বপন একটা ডেটা দিছে যে তার কাছে মনে হতো যে তার ঘাড় উপরে কেউ বসে তার মাথা নিয়ে তাকে পরিচালনা করতেছে। এরকম আমি আরেকজনের কাছে শুনছিলাম, আরেকজন পজেসড মানুষের কাছে, তার ব্যাপারটা ছিল আরো অন্যরকম। আমার এক আত্মীয়র মধ্যে তিনি বলতেন তার কাছে জিনিসটা ছিল হচ্ছে অ্যাজ ইফ কারোর সাথে তিনি কথাবার্তা বলেন, তাকে একটা মানে মানে বাজে বাজে পরি তাকে পজেস করছিল। এবং এটা বেশ লম্বা একটা ঘটনা, যে এই ঘটনাটা অনেক দিন ধরে চলছে, কারণ তাকে পজেস করছে যখন তিনি স্কুলে পড়তেন, মনে হয় ক্লাস ফোর ফাইভে পড়তেন সেই সময়, এবং এইটা থেকে তার একেবারে কলেজ লাইফ পর্যন্ত এই জিনিসটা ছিল। এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা হয়েছে, বিভিন্ন রকমের মানে দেখা গেছে যে মানুষের কাছে নেওয়া হয়েছে তাকে এই এই ট্রিটমেন্টের জন্য, এবং সেই এক একজন আলেম বা এক একজন মানুষ এক একভাবে তাকে ছাড়ানোর চেষ্টা করছে। সেই সময় বিভিন্ন ঘটনা হয়েছে, ছাড়ানোই যাচ্ছিল না। তো আমি ভালো মতো জানি, যেহেতু আমার খুব মানে খুব ক্লোজ রিলেটিভ, আর তিনি এখন পৃথিবীতে নাই, দোয়া করবেন সবাই তিনি যেন বেহেস্ত পান, তিনি যেন বেহেস্ত নসিব হয় যেন তার। তো যাই হোক, তো আমি কিন্তু অনেক কিছু জানতাম, তার সাথে আমার বয়সের ডিফারেন্স বেশ কম, তিনি অনেক কিছু শেয়ার করতেন তখন যে কিভাবে কি ইন্টারাকশন হতো আর কি। এবং আমি কিন্তু এই জিনিসটাকে দেখেছিলাম নিজের চোখে, যেটা আমি রেডিওতে শেয়ার করেছি আপনাদের কাছে, আমার এই অনুষ্ঠানে শেয়ার করেছি। আমি জানি না আপনাদের কতটুকু মনে আছে, আমি সেই ঘটনাটা বেশ ভয়ের ছিল, আমার নিজের জীবনে অতি লৌকিক কিছু দেখা ঘটনার একটা, এটাই মানে বেশ ভয়ের ছিল। এবং যেহেতু আজকে রেফারেন্স আসছে, আমি আপনাদের কাছে আজকে আবারও এটা শেয়ার করব, এই অংশটুকু আমার নিজের দেখা অংশটুকু আমি শেয়ার করব আজকে, কারণ অনেকে হয়তো ভুলে যেতে পারেন, অনেকের হয়তো মনে না থাকতে পারে, অনেকে আছে নতুন শ্রোতা, তো তাদের জন্যই আজকের এই এতটুকু অংশ আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, স্বপনের ঘটনাটা ছিল এতটুকুই, এবং স্বপন এখন ভালো আছেন, সুস্থ আছেন, তার পরিবার সংসার নিয়ে খুব সুস্থ আছেন। তবে এখনও তিনি বলেন তাদের বাড়িতে অনেকেই ওই জায়গার আশপাশ দিয়ে গেলে কান্নার শব্দ শুনতে পান। তো আমি আমার সেই রিলেটিভের ঘটনার এই অংশটুকু বলি। তো আমার রিলেটিভ আসলে তিনি পজেসড, সংক্ষেপে মোটামুটি একটা ব্রিফ দিয়ে দিই, আমার সেই রিলেটিভ পজেসড হয়েছিলেন তিনি গ্রামে গিয়ে, মানে গ্রামে তিনি তখন বসবাস করতে যান, আসলে তার ফ্যামিলি গ্রামে মুভ করে বেশ কিছুদিনের জন্য, তাদের জমি জমা এইসব সংক্রান্ত বিষয়ে শহর থেকে মুভ করেন। বেশ ব্রিলিয়েন্ট কিড ছিলেন, খুব পড়াশোনা করতেন, খুব ভালো কিন্ডার গার্ডেন স্কুলে ভালোই তার রেজাল্ট ছিল, সবকিছুতেই ভালো পেতেন। তো যখন গ্রামে চলে যান, গ্রামে যাওয়ার পরে তিনি ঘোরাফেরা শুরু করেন, ওখানে এদিক ওদিক যান ছেলে মেয়েদের সাথে, তখন ছোট ক্লাস ফোর ফাইভে পড়ে এরকম আর কি। এরকম ঘুরতে ঘুরতে যেটা একদিন তার মুখের ভাষ্য সাথে পরের ভাষ্য, যে তিনি একদিন রাতের বেলা মানে সন্ধ্যা হয়ে গেছে, তখন সন্ধ্যা মিলিয়ে যাচ্ছে মানে আসর শেষ হয়ে মাগরিব হচ্ছে এরকম একটা সময়, তখন আজানের সময়টা হয় নাই, ঠিক সূর্যাস্তের সময় তিনি আসতেছেন। তো ওখানকার যে শ্মশান ছিল, শ্মশানের কাছ থেকে আসার সময় এটা তার ভাষ্য যে তিনি দেখছেন হঠাৎ করে যে ওখানে একটা মহিলা বসে আছে এবং মহিলাটা কেমন জানি এরকম হাঁটু গেড়ে বসে আছে, মহিলা ঠিক না মেয়ে বা মহিলা যাই বলা হোক মানে তরুণী আর কি বসে আছে, এবং তার গায়ের রং গাঢ় কৃষ্ণবর্ণ, সাদা একটা শাড়ি পরা শাখা পরা, এবং তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল এবং তিনি বলেছেন মানে সেই আত্মীয়ের ভাষ্য হচ্ছে যে খুবই সুন্দরী, শ্যামলা রং হলো খুবই সুন্দরী, তার দিকে একটা হাসি দিল এবং তার নাকি কেমন জানি ঝিমঝিম লাগা শুরু করে শরীর, কেমন জানি লাগা শুরু করে তখন থেকে, এবং তিনি বাসায় চলে আসেন এবং তারপর থেকে তার মধ্যে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি যে ব্রিলিয়ান্ট কিড ছিলেন সেটার থেকে তিনি একটু দূরে চলে যান, পড়াশোনার থেকে অন্যরকম হয়ে যান, পড়াশোনা ঠিক মতো হতো না এবং বাসায় অনেক জিদ করতেন, রাগ করতেন, রাগ উঠলে বাসা থেকে বাইরে গিয়ে মাটির যে বড় বড় ঢেলা ছিল সেগুলো বাসার ছাদে মারতেন। হ্যাঁ, তারপরে খাবার দাবারের ব্যাপারে অতিরিক্ত মানে খাওয়ার ব্যাপারে হয়ে গেলেন, বিশেষ করে কিছু খাবার স্পেশালি খেতেন, যেমন দেখা যেত শিং মাছ পাঁচটা ছয়টা সাতটা শিং মাছ খেয়ে ফেলতেন, এক কেজি গরুর দুধ খেয়ে ফেলতেন, এরকম ছিলেন আর কি। তো যাই হোক, এই ব্যাপারে সেই আমার রিলেটিভের বাবা মা তারা খুব কনসার্ন হয়ে যায় এবং তারা চিন্তা করে ছেলের কি হলো এবং পরবর্তীতে তাকে, এখানে তো মেডিকেল কোনো ব্যাপার তার ছিল না, মেডিকেল সমস্যা ছিল না, এই সাইকোলজিক্যাল এই ব্যাপারগুলো ঘটত তার মধ্যে, তো তাকে এরকম বিভিন্ন হুজুরের কাছে নেওয়া হয় যে ছেলের কি হয়েছে, ছেলে এরকম কেন, তো এরকম অনেকে দেখেই বলে যে তার উপরে কিছু একটা আছে, তাকে কিছু একটা আসর করছে এবং এই কারণেই তার এই পরিবর্তনগুলো আসছে, সে এরকম হয়ে গেছে। তো এই ঘটনা কিন্তু আমি যেহেতু তার রিলেটিভ, আমি শুনি, আমার সাথে বয়স খুব কাছাকাছি ছিল, তা আমিও শুনি, শোনার পর আমি তার সাথে যখন গল্প করতাম আমার সাথে খুবই ক্লোজ ছিল, বন্ধুর মতো, তিনি আমাকে বলতেন যে আসলে তার কাছে কিছু একটা আসে এবং তাদের মধ্যে দেখা হয়, কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়, তাদের মধ্যে গোপন প্রণয় হয়, এরকম ব্যাপার স্যাপার আর কি। তো তখন কিন্তু তিনি আরেকটু বড়, মানে হাই স্কুলে পড়ার বয়স, এবং এইভাবে গেল এবং বিভিন্ন সময় বিভিন্ন হুজুরের কাছে নেওয়া হলো তাকে চিকিৎসা করতে, এবং সবাই কিন্তু কেউই কিন্তু ফাইনালি ওই যে মানে আসলে তাকে যে ফাইনাল যে ট্রিটমেন্টটা দিত সেই জন্য তিনি ওইটা নিতেন না আর কি, সেটা হয়ে হতো না আর কি, হয়ে উঠত না, এটা আমার নিজের চোখে দেখা এরকম। তো একদিনকার ঘটনা, আমি গিয়েছি ওনাদের বাড়িতে, দেখা গেল যে ওখানে রুম হচ্ছে এরকম পাশাপাশি, একটা দুইটা তিনটা চারটা রুম পাশাপাশি, তারপরে হচ্ছে তাদের কিচেন বা ব্যাথরুম ওইদিকে আর কি। তো প্রত্যেকটা রুম কিন্তু একটা করে দরজা দিয়ে একটা সাথে লাগোয়া, তো মাঝখানের রুমটাতে আমি আর উনি শুয়েছি এবং তার পাশে হচ্ছে লিভিং রুম মানে ড্রয়িং রুম আর কি, এবং ড্রয়িং রুমের পাশে রাস্তা এবং রাস্তার ওই পারে হচ্ছে একটা পুকুর আছে, ওই পুকুরটা বেশ হন্টেড। তো রাত তখন বাজে কটা হবে, বারোটা হবে এরকম একটা সময় হবে, বারোটা সাড়ে বারোটা, তখনকার সময় ঘুমায় যেত, ঢাকার মানুষও ঘুমায় যেত কারণ রিক্রিয়েশন তেমন কিছু ছিল না। তো আমরা ঘুমাতে চলে গেছি, তা আমি স্বভাবতই সেই রিলেটিভ যিনি ছিলেন তিনি শুয়েছেন ওই পারে দেয়ালের কাছে আর আমি শুয়েছি এ সামনে। তো আমি অনেকক্ষণ শুয়ে আছি, মানে ঘুম চলে আসছে এরকম একটা সময়, হঠাৎ আমি আবিষ্কার করলাম যে পাশের ঘরের দরজা দিয়ে, যে ড্রয়িং রুমের সাইডের ঘর দিয়ে দরজা দিয়ে মনে হচ্ছে কেউ একজন ঢুকলো। তা আমি আলো আধারির মধ্যে, ঘরের মধ্যে কিন্তু অন্ধকার পুরা, কিন্তু তারপরও এই জানলার পর্দার ফাঁক, জানলার এদিক থেকে হালকা রাতের আলো যে ঢুকতে সেটা তার আলো আধারই তৈরি হয়েছে। এটাতে আমি খেয়াল করলাম মনে হলো কেউ একজন ঢুকছে ঘরের ভেতরে এবং আমার পায়ের কাছ দিয়ে আসতেছে, একটা মানুষের মতো উচ্চতা হবে, কালো গাঢ় জমাট বাঁধা অন্ধকার একটা ফিগার হেঁটে হেঁটে আমার পায়ের কাছ থেকে আসতেছে এবং তারপর হেঁটে হেঁটে একেবারে আমার পাশে আসলো। আমার আমি উপস্থিতি টের পাচ্ছি যে একটা মানুষ টাইপের কিছু, আমি জানি যে ও ঘরের মধ্যে তো এখানে কেউ নাই, আমি আর উনি আর পাশের রুমে আছে ওনার বাবা মা, তো সুতরাং এখানে হওয়ার কোনো ব্যাপার না, কি আসবে এখানে। তো আমি ভয়ের চোটে, এবং ওইটা যে আসে দাঁড়াইছে আমার পাশে এবং সে আস্তে করে একটু নিচু হচ্ছে মশারির দিকে, আমি ধাক্কা দিলাম রিলেটিভকে, উঠেন উঠেন উঠেন, ধর্মগুলো উঠছে, উঠার পর কি হয়েছে কি হয়েছে। আমি বললাম মনে হলো যে এখানে কে আসছে, তো তিনি বলে আরে কিছু না ঘুমা বলে আবার তিনি শুয়ে পড়লেন। আমিও তাকায় দেখলাম যে আসলেই আশেপাশে কিছু নাই, আবার শুয়ে থাকলাম অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ শুয়ে থাকার পর একেবারে সেম স্টোরি, ওখান থেকে একজন আসতেছে একদম পায়ের কাছ থেকে এরকম এসে 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 একদম একদম আমার পাশে এসে নিচু হচ্ছে, আবার আমি এরকম তাকে উঠাই দিচ্ছি ধাক্কা দিয়ে। তো এবার তৃতীয়বার তিনি বললেন যে আচ্ছা কি হয়েছে, আমি বললাম যে আমি দেয়ালে গেছে শুভ, তো আমি দেয়ালে গেছে চলে গেলাম, ওনারে দিলাম এই পাশে সামনে, দেওয়ার পর শুয়ে আছি অনেকক্ষণ আর কিছু ঘটে না, শুয়ে আছে চিন্তা করতেছি কি হয়েছে, ঘুম লেগে আসবে এরকম অবস্থা। তারপর আমি দেখলাম আবার আসলো এরকম ওই পাশ থেকে ছায়ার মতো হেঁটে হেঁটে আসতেছে, জমাট বা ধন্ধ করে একেবারে ওনার পাশে দাঁড়ালো, এরকম করে নিচু হলো, তারপর আর দেখলাম না, মনে হলো যে ওনার মানে উপরে মিশে গেছে এরকম। প্রচন্ড ভয় পেয়েছিলাম এবং আমি সরেছি, এবং ওইটা মনে হয় আমার মানে আমার মানে একটু বড় হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে দেখা প্রথম অলৌকিক কোন মানে একদম রিয়েল জিনিস, মানে কোন অলৌকিক সিন বা অলৌকিক কোন এন্টিটিকে দেখা আমার জীবনে। অনেকে অনেকে জিজ্ঞেস করেন বাবু ভাই কখনো ভূত দেখছেন কিনা, ভূত কিনা জানি না, এটা এই জিনিসটাকে আমি দেখছি আমার চোখে। মানুষ কিন্তু দেখে সব যেগুলার সেই যে দৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পড়ে একটা, আই থিঙ্ক 400 থেকে 700 এর মধ্যে যা পড়ে তাই কিন্তু মানুষ দেখে। তো ওইটা কিন্তু আমি দেখতে পারছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি স্কেরি অ্যান্ড স্ট্রেঞ্জ। এবং এই জিনিসটা কিন্তু এরকম জানান দিছে বিভিন্ন সময়, একবার এসে দরজায় কিল মেরে গেছিল আমাদের বাসায়, এবং ওইটাও একটা ভীতিকর জিনিস ছিল। তো যাই হোক, তো এই হচ্ছে পজেসড মানুষের থেকে শোনা এক্সপিরিয়েন্স, যেটা আমরা একটু আগে শুনলাম স্বপন একটা, এবং আমি এই যে আমার রিলেটিভের কাছ থেকে শুনছিলাম যে তারা কেমন কি হয় তাদের সাথে জিনিসটা। যেমন একবার আমার সে রিলেটিভকে তুলে নিয়ে যেতে গেছিল উপরে, এবং সে তাকে তখন তাকে একটা তাবিজ না কি দিয়েছিল, তিনি দোয়া পড়ে তাবিজটা ধরতে পারে তাকে ফেলে দিয়েছে উপর থেকে গাছের থেকে। এটা কিন্তু তার কাছ থেকে আমি শোনা, সে কখনোই আমাকে মিথ্যা বলবে না এই ব্যাপারে, এই টাইপের মানুষই না সে। তো যাই হোক, এই ছিল ঘটনা। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ সামনের সপ্তাহে ফিরে আসবো আপনাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে। আর যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি আশা করব যারা বিদেশে আছেন তারাও ঘটনা পাঠাবেন আমাদের কাছে। ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে odbhutore@gmail.com, পাঠিয়ে দিন আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষের কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। পাঠিয়ে দিতে পারেন মিথ বা লেজেন্ড আপনার এলাকার বা অন্য কোনো এলাকার, যদি মানসম্পন্ন হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো আর যাবার আগে আপনাদেরকে আরো একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত রে শুনতে পায়। আজকের মতো আমি বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।